This track was downloaded from FusionBD.com.
Mentos Bhakti Jalo.
আমি আমার সমস্ত শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই শো করার আমার পক্ষে আর সম্ভব না। আজকে আমার ইচ্ছে ছিল না আমি এই শোতে আসব, এবং আমার এই শোতে আসা উচিত না, কারণ এতদিন যাকে বন্ধু ভেবে এসেছি সে যে আসলে একটা খবিশ, এটা আমি গত রাত্রে টের পেয়েছি। আমরা শোর খাতিরে আমি রাজীবের নামে অনেক আজে বাজে কথা বলি, বন্ধু ভেবেই বলতাম, আমি ভাবতাম রাজীব আমার বন্ধু। এর বিপরীতে রাজীব আমার কথা আজে বাজে কথা হলে তাও শোনা যায়, এর বিপরীতে রাজীব আমার নামে যাচ্ছে তাই কথা বলে বেড়াত। তারপরও বন্ধুত্বের খাতিরে শোর খাতিরে আমি এইসব কথা দিনের পর দিন সহ্য করে গেছি। শোর বাইরে ফেসবুকে রাজীব আমার নামে বেশ কিছুদিন ধরে যা খুশি তাই লিখে যাচ্ছে। যেহেতু রাজীব আমার বন্ধু, এবং আমার কাছে বন্ধু মানে কি মঞ্জু তুমি জানো, আমার কাছে বন্ধু মানে কি রোমান তুমি জানো, আমার কাছে বন্ধু মানে কি, আমার কাছে বন্ধু, আমার কাছে বন্ধু মানে হচ্ছে যাকে বুক দেয়া যায়। আমি রাজীবকে আমার বুক দিয়েছিলাম, সেই রাজীবের সঙ্গে আমি জাস্ট একটা বিষয়ে ফাজলামি করেছি, সেই ফাজলামির উত্তর রাজীব মুখে দিতে পারেনি। রাজীব আমার উপর হিংস প্রসু যেভাবে ছাপিয়ে পড়ে, পাগলা বাঘ যেভাবে ছাপিয়ে পড়ে, ভাদ্রমাসে বাঘ পাগলা হয়ে যায় রয়্যাল বেঙ্গল, নরম একটা হরিণীর উপর যেভাবে ছাপিয়ে পড়ে, রাজীব আমার উপর সেইভাবে ছাপিয়ে পড়েছে। আমাকে নৃশংস ভাবে মেরেছে, আমার চোখ মুখ রক্তাক্ত হয়েছে, আমার তুপ্তি ভেঙে দিয়েছে, এবং আমি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি যে রাজীবের সাথে আমার আর কোনো কাজ করা সম্ভব না, শো করার তো প্রশ্নই আসে না, ব্যক্তিগত লেভেলেও কোনো যোগাযোগ থাকা উচিত না। আমি এবিসি কর্তৃপক্ষ এবং মেন্টস কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলাম একটি অফিসিয়াল মেইলের মাধ্যমে যে আমি এই শোতে আসবো না। শুধু নেহাত জাহিদের মুখের দিকে তাকিয়ে, নেহাত মঞ্জুর মুখের দিকে তাকিয়ে, লোবানের মুখের দিকে তাকিয়ে, এবং সর্বোপরি আমার যে যারা শ্রোতা ভাই বোন বন্ধুরা আছেন তাদের দিকে তাকিয়ে আমি আজকের এই শোতে আসছি। এবং আজকের এই শো যদি আপনারা দেখতে পেতেন রেডিওতে, তাহলে দেখতেন যে আমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, কারণ এই চোখ যেন রাজীবের মতো খুবিশ তার চেহারাও না দেখে এই জন্য। এবং আজকে থেকে এই শো দুই ভাগ হয়ে গেল, দুই বছর আগে ঢাকা দুই ভাগ হয়ে গেছিল, দুই বছর পর মেন্টস বাকি যাল শো দুই ভাগ হয়ে গেল, এক ভাগ চালাবে রবি, আরেক ভাগ ওর নামও আমি নেব না। আপনাদের সবাইকে মেন্টস বাকি যাল শোতে স্বাগত জানাচ্ছি, আমি আসিফের দাস রবি। আর কে স্বাগত জানাবে না জানাবে এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই।
আমি এই মাত্র জাহিদের কাছ থেকে একটা ইঙ্গিত পেলাম, তার মানে আমার মাইক্রোফোন অন করা হয়েছে, আমার মাইক্রোফোন অফ করা ছিল। এবং এবিসির মোট চারটি স্টুডিও, স্টুডিও ওয়ান, স্টুডিও টু, স্টুডিও থ্রি, স্টুডিও ফোর, আমি স্টুডিও ওয়ানে, এবং জনৈক ব্যক্তি স্টুডিও নাম্বার টুতে আছেন, আমরা দুজন আলাদা দুটো স্টুডিওতে বসে আজকে পরিস্থিতি আমাদেরকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, আমি সত্যি বলতে খুব খারাপ লাগছে, আমি সত্যি খুব আবেগ আপ্লুত। আমি আমাকে মাফ করবেন, আমি আসলে আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমি কি বলবো বুঝতে পারছি না। কিন্তু সেই ব্যক্তি কেন দুই নম্বর স্টুডিওতে, কারণ সেই ব্যক্তি নিজে একটা দুই নম্বর।
অবজেকশন জাহিদ, আমাকে কিন্তু বলা হয়েছিল যে এই শোতে কেউ কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করবে না, আমি কিন্তু আলাদা একটি স্টুডিও নিয়েছি এই কারণে যাতে ওর চেহারা দেখতে আমাকে না হয়, ওর কথা আমাকে শুনতে না হয়, এবং ওর সাথে যাতে কোনো ধরনের ইন্টারঅ্যাকশনে যেতে না হয়। কিন্তু সে আমাকে সরাসরি রেডিওর শোতে দুই নাম্বার বলেছে, এবং আমি ওই লোককে ওই কবিশটাকে সাবধান করে দিতে চাই, পুনর্বার যদি আমাকে দুই নাম্বার বলা হয় তাহলে আজকে এবিসি তে এবিসি পুরা টাউন বাজার তামা তামা করে ফেলবো।
জাহিদ আবার আমাকে ইঙ্গিত করলো, তার মানে আমি আবারও কথা বলতে পারবো। আসলে দুই নাম্বার ব্যক্তির হাতে সব সর্বময় ক্ষমতা, সেই সবকিছু নিয়ন্ত্রণ করছে, কখন আমি বলতে পারবো কখন আমি বলতে পারবো না। সে বলছে যে সে কালো কাপড়ে চোখ বেঁধে এসেছে কারণ যেন আমাকে দেখতে না হয়, কিন্তু আমি কালো কাপড়ে চোখ বেঁধে আসিনি। আমি এসেছি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি যাকে ভাবতাম, সে এখন তো আমার সবচেয়ে কাছের বন্ধু অবশ্যই না, কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধু, যে কখনো আমাকে কথা দিয়ে কষ্ট দেয়নি, কখনো আক্রমণ করেনি, কখনো আমাকে হতাশ করেনি, কখনো আমার গায়ে হাত তোলেনি। হাত তোলা ঠিক আছে, হাত তুলতে পারে, পা তাই বলে পা তুলবে? সেই আমার সেই বন্ধুকে ছেড়ে আসতে হয়েছে, সেই বন্ধু হচ্ছে আমার চশমা। এবং আপনারা জানেন আমার চশমার পাওয়ারটা এত বেশি যে চশমা ছাড়াই আমি ঝাপসা দেখছি। এবং আজকে আমার অন্ধত্বও তো একরকমের, অন্ধত্ব তো একরকমের কষ্ট, আমি তো প্রায় অন্ধ, মায়োপিয়ায় আক্রান্ত, আমি ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছি। এই অন্ধত্ব নিয়ে আমার মধ্যে হতাশা ছিল, রাগ ছিল, ক্ষোভ ছিল, কিন্তু আজ মনে হচ্ছে এই অন্ধত্ব আমার জন্য আশীর্বাদ, কারণ এই চোখ দিয়ে, এই ঝাপসা ঘোলাতে চোখ দিয়ে আমি আসল পৃথিবীটাকে দেখছি, যে পৃথিবীটাকে চশমা দিয়ে আমি হয়তো ভুলি দেখে এসেছি এতদিন। সে বলেছে অনেক কথা, সে, আমি নাম বলতে চাই না, সে ইতালিতে গিয়েছিল, তার কাছে ভালো একটা গরম জামা ছিল না, তখন বাংলাদেশেও শীতকাল, আমি আমার একমাত্র সোয়েটার তাকে দিয়েছিলাম, নেন এটা নিয়ে আপনি ইতালিতে যান, বাংলাদেশের শীত আমি কষ্ট করে নিব, সহ্য করে নেব, কিন্তু আপনার ওখানে আরো বেশি ঠান্ডা পড়বে, আপনি এটা নেন। তার একটা ভালো জিন্সের প্যান্ট ছিল না, আমি আমার জিন্সের প্যান্টও তাকে দিয়েছি, বলেছি আপনার কোমর একটু বেশি, আপনি হয়তো বোতাম লাগাতে পারবেন না, অসুবিধা নেই, বোতামটা খোলাই থাকবে, আপনি একটা বেল্ট পরে নিন। তাকে আমি আমার আন্ডারওয়্যার পর্যন্ত দিয়েছি একজন বন্ধুর জন্য, আরেকজন কতটুকু স্যাক্রিফাইস করতে পারে। আজকে সে আমাকে হাত তুলেছে, এটা আমি, এটা নিয়ে আমি কোনো অবজেকশন করবো না, তাই বলে পা, সে আমার উপর পাও তুলবে? এবং আমি বলতে চাই, সে বলেছে দুটো আলাদা, আমাদের মাঝখানে আলাদা দুটো ঘর তৈরি হয়েছে, ঢাকা শহর আলাদা হয়ে গেছে, আলাদা বার্লিনও হয়েছিল, এক বার্লিন শহরের মাঝখানে দেয়াল উঠেছিল, কিন্তু আমি সেই মানুষ, সেই আশাবাদী মানুষ, বার্লিনের দেয়াল যেমন উঠেছিল, একদিন বার্লিনের দেয়াল, শক্ত দেয়াল, নিরেট দেয়াল, সাধারণ মানুষ ছোট ছোট কাস্তে হাতুড়ি গাইটি দিয়ে ভেঙে ফেলেছে। আমি তারপরও বলবো আপনি যে অপরাধ করেছেন সে অপরাধ ক্ষমা অযোগ্য, কিন্তু তারপর আমি আমার দিক দিয়ে, আমার পক্ষ থেকে সেই দেয়াল ভাঙতে আমি প্রস্তুত আছি, যেমন দেয়াল ভাঙা হয়েছিল বার্লিনের দেয়াল, কারণ ক্ষমাই সব বন্ধুত্বের সবচেয়ে বড় শর্ত, আমি প্রস্তুত তাকে ক্ষমা করে দিতে। কিন্তু সেই ব্যক্তি যে দুই নম্বর স্টুডিওতে বসে দুই নম্বরই সব কথা বলে যাচ্ছে, সে কি প্রস্তুত, সে কি রাজি আছে? কারণ আমি দু পা এগিয়ে যেতে রাজি আছি, আমি তিন পা এগিয়ে যেতে রাজি আছি, আমি চার পা এগিয়ে যেতে রাজি আছি, আমি এক নম্বর স্টুডিও থেকে হেঁটে হেঁটে আমি দুই নম্বর স্টুডিওতে যেতে রাজি আছি, কিন্তু তাকেও তো এক পা এগিয়ে আসতে হবে, তাকেও তো এক পা এগিয়ে আসতে হবে। তার জন্য আমি কত নিচে নেমেছি, কতবার নিচে নেমেছি, অসংখ্যবার। আমার অফিস চারতলায়, সে আমাকে ফোন দেয়, আমি চারতলা থেকে নিচে নেমে আসি। একটা মানুষ আর কত নিচে নামবে তার বন্ধুর জন্য, নিচে নামতে নামতে, নিচে নামতে নামতে আজ আমি ক্লান্ত। সে প্রতিদিন সন্ধ্যায় ফোন দেয়, আমি আপনার অফিসে নেমেছি, আমি তার জন্য নিচে নেমে আসি। একটা মানুষ বন্ধুর জন্য আর কত নিচে নামবে,
এই প্রশ্ন আমি তাকে করতে চাই।
আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই। রাজীবের অফিস চারতলায়, আর আমার বাসাও চারতলায়। রাজীব প্রতিদিন আমার বাসার নিচের গ্যারেজের বেসমেন্টে দাঁড়িয়ে, মানে নর্মাল ভূমি না, বেসমেন্ট মানে হচ্ছে আরো নিচের তলায়, আরো নিচের তলায় আন্ডারগ্রাউন্ড গ্যারেজ যেটাকে ঢাকা শহরে বলা হয়, সেখানে দাঁড়িয়ে রাজীব আমাকে ফোন দেয়, বস নামেন। আমি আটতলা থেকে নামতে 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 আন্ডারগ্রাউন্ডে নেমেছি। রাজীব একা আমার জন্য নিচে নেমেছে, আমি রাজীবের জন্য নিচে নামিনি। শ্রোতাদের কাছে আমার এটাই প্রশ্ন। দুই নম্বর কথা হচ্ছে,
আন্ডারপ্যান্ডের জন্য তো একটু আন্ডারগ্রাউন্ডে নামতেই পারেন, তাই না? আন্ডার
দয়া করে, আমি যখন আপনি কথা বলছেন, যখন আপনি যখন কথা বলছেন আমি আপনাকে ইন্টারাপ্ট করি,
ইন্টারাপ্ট আপনি তো আমার মাইক্রোফোনে
বন্ধ
করে রাখেন আপনি,
আমি তখন ইন্টারাপ্ট করিনি এবং আমার কথা বলার মাঝখানে আপনি ইন্টারাপ্ট করবেন না। দুই নম্বর কথা হচ্ছে, এটা ঠিক, আমি যখন ইতালি যাই, আমি আমি দরিদ্র মানুষ, আমি ইতালি যাব,
দরিদ্র মানুষ ইতালি যায়,
ঠিক আছে, প্লেনে যাওয়া সম্ভব হয় নাই, আমি যাই হোক সমুদ্র পার্শ্বে ইতালি গেছি, ছাত্রে না ইয়েতে, ওই যে ট্রলারে মিয়ানমার থেকে, হ্যাঁ রোহিঙ্গাদের সাথে। তো এই জন্য আমি কি করছি, আমি আমার গরম কাপড় চোপড় লাগবে শীতের দিন, আমি রাজীবের কাছে গিয়ে সোয়েটার চাইলাম যে আমাকে একটা সোয়েটার দেন। রাজীব আমাকে অবশ্যই একটা সোয়েটার দিয়েছে, এটা আমি অস্বীকার করবো না, নেটের সোয়েটার, ওটা গায়ে দিলেও যা তা দিলেও তা। তারপর যেহেতু বন্ধু, যেহেতু সে বন্ধু, সে নেটে সোয়েটার গায়ে দিয়ে ইতালির -6 আমি হাঁটাহাঁটি করছি। আগে বাতাস ডাইরেক্ট শরীরে লাগতো, বাতাস একবারে শরীরে লাগতো, কিন্তু নেটের সোয়েটার কারণে সেই বাতাস টুকরো টুকরো হয়ে বুলেটের ন্যায় সারা শরীরে লাগছে। মেনে নিয়েছি, কারণ রাজীব আমার বন্ধু। রাজীবের কাছে আমি যখন রাজীবের কাছে সোয়েটার চাইতে যাই, রাজীব তার একটা পুরানো জিন্সের প্যান্ট ছিল, রাজীব যেটা করে, পুরানো জিন্সের প্যান্ট পুরানো হয়ে গেলে সেটাকে কেটে সে হাফ প্যান্ট বানিয়ে ফেলে। আমি যখন রাজীবের কাছে সেই জিন্সের প্যান্ট চাইতে যাই, রাজীব তার একটা পুরানো জিন্স কেটে হাফ প্যান্ট বানাচ্ছিল, অলরেডি একটা পা কাটা হয়ে গেছে, আমাকে একটা জিন্সের প্যান্ট দেন। সে ওই এক কাটাওয়ালা জিন্সের প্যান্ট আমাকে দিয়ে দিচ্ছে। কি উদার! আমি বন্ধুত্বের নিদর্শন হিসেবে সেই একটা ফুল, মানে একটা ফুল হাতা পা এবং একটা হাফ হাতা পা এর জিন্সের প্যান্ট পরে আমি ইউরোপ ঘুরে এসেছি। লজ্জা করলো না একবারও, এই সোয়েটার আর এই বের ব্যাটারির জিন্সের প্যান্টের খোটা দিতে লজ্জা করলো না।
গল্প শেষ, আমি বলবো এখন?
হ্যাঁ বলেন বলেন।
হ্যাঁ, আমি তাকে এমন একটা জিন্সের প্যান্ট দিয়েছিলাম যেটা একটা পা ফুল আর একটা কাটা, সত্যি, একদম সত্যি কথা, মানে এটা অস্বীকার, তার মতো তো মিথ্যাবাদী আমি না, মিথ্যাবাদী আমি কেন বলবো।
কিন্তু এতে লাভ হয়েছে কার, কার লাভ হয়েছে, কে বিখ্যাত হয়েছে?
সে যখন ইতালিতে যায়, আপনারা জানেন বিশ্বের কয়েকটা দেশে ফ্যাশন উইক হয়, প্যারিসের ফ্যাশন উইক হয়, রোমে ফ্যাশন উইক হয়, ভেনিসের ফ্যাশন উইক হয়, বার্লিনে ফ্যাশন উইক হয়। সে যখন ইতালিতে যায়, ঠিক সেই সময় রোমে ফ্যাশন উইক চলছিল, সে সেই ফ্যাশন উইকের সেটা ঢোকার টিকিট পাওয়ার প্রশ্নই আসে না, সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এবং আপনি জানেন ফ্যাশন উইকে অদ্ভুত সব ড্রেস, মানে জামা আছে প্যান্ট নেই, প্যান্ট আছে শার্ট আছে প্যান্ট নেই, প্যান্ট আছে শার্ট নেই, অদ্ভুত সব ড্রেস, হ্যাঁ শাড়ি আছে ব্লাউজ নেই, ব্লাউজ আছে শাড়ি নেই। সেই ফ্যাশন উইকে সে যখন গেল এবং তার একটা পা কাটা এবং একটা পা ফুল, না না মানে প্যান্টের পা, প্যান্টের পা, তখন সে তখন তাকে ঘিরে মানুষের কৌতূহলী মানুষের ভিড় এবং সবাই প্রশংসা করছে, দেখেছো আউট অফ দ্য বক্স, চিন্তা করেছো এরকম যে একটা ফ্যাশন তাকে জিজ্ঞেস করলো, আপনি আপনি কে? সে তখন ভাব বুঝে, আমি হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত ডিজাইনার, আমার নাম ডক্টর আসিফ ইন্দাস্ট্রি, আমি ইউরো আমার ফ্যাশন দিয়ে ঐশ্বরিয়া রায়ের আমি ডিজাইন করেছি,
এবং ইউ নো মাইকেল জ্যাকসনের যে তাপ্পি মারা জিন্স পরেছে মুনওয়াক করেছিল সেই জিন্সটাও আমারই ফ্যাশন করা। ইভেন নীল আর্মস্ট্রং যে যে এটা পরে কি জানি ওটাকে বলে যাই হোক ওটা পরে চাঁদে গিয়েছিল ওটা আমারই ডিজাইন করা। এবং এই সব ভাতাবাজি করে সে সেখানে
আমি আবারও
ডলারকে
সাবধান করে দিচ্ছি
ঠান্ডার
মধ্যে বরফের মধ্যে হাঁটু বের করে
তোমরা শুনছ দ্বিখণ্ডিত বেন্টোস বাত্তি জ্বালাও। বেন্টোস বাত্তি জ্বালাও একটা খণ্ডের পক্ষ থেকে একটা অংশের পক্ষ থেকে বেন্টোস বাত্তি জ্বালাও দক্ষিণ পূর্বাঞ্চল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ এন্টার ছবি।
মেন্টোস দ্বিখণ্ডিত হয়নি, মেন্টোস বাত্তি জ্বালাও এক এবং অভিন্ন আছে এবং সেই একমাত্র মেন্টোস বাত্তি জ্বালার নেতৃত্বে আছি আমি রাজীব হাসান। আমার সঙ্গে ব্যান্ডি আছে, আমার সঙ্গে আছে মেহনতি জনতা মনির, আমার সঙ্গে আছে মেহনতি শিল্পী জাহিদ। মেন্টোস কখনো দ্বিখণ্ডিত হবে না, কারো যদি থাকার ইচ্ছে হয় সেখানে সে থাকবে, কারো যদি চলে যাওয়ার ইচ্ছে হয় সে চলে যাবে। মেন্টোস একটি যৌথ পরিবার। কিছু কিছু মানুষ আছে যৌথ পরিবারকে মনে করে বাহুল্য, কিছু কিছু মানুষ আছে যৌথ পরিবারকে মনে করে চাপ, তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু আমাদের পরিবারে বাবা থাকবে, মা থাকবে, দাদা থাকবে, দাদি থাকবে, নানা থাকবে, না দরকার হলে আমাদের পরিবারে আমরা আমাদের শালিদেরকেও ডেকে নিয়ে আসবো, কি বলেন মঞ্জু ভাই? মন ভাই ঠিক আছে, অসুবিধা নেই, সেটা চাপ যখন হয়েছেন বাপ অনেক চাপ। হ্যাঁ,
আর আপনি যে বান্ধবীদের নিয়ে লীলা খেলা করেন তারা তারাও কি থাকবে যৌথ পরিবারে আপনার?
অবশ্যই, বান্ধবী মানে কি বন্ধু, আমার কাছে এটার কোনো পুরুষ এবং স্ত্রীবাচক কোনো ইয়ে নেই আমার কাছে। হ্যাঁ, আমার কাছে সবাই বন্ধু এবং আমার বন্ধুরা আমার পরিবারে থাকবে। এবং মেন্টোস এক অভিন্ন, সেই মেন্টোস বাতি জ্বালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি রাজীব হাসান। এবং আমি স্বীকার করবো দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানের আমি বলবো সে অবিচ্ছেদ্য অংশ এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠান এটা তো অনুষ্ঠান নয়, এটি এটি একটি পরিবার। এই পরিবারের অন্যতম সদস্য আসিফ এন্টার ছবি আমাদের সঙ্গে নেই, তিনি দাবি করছেন তিনি দক্ষিণ পূর্বাঞ্চল নামে আরেকটি মেন্টোস বাতি চালু করেছেন, তাকে আমরা বলবো বিচ্ছিন্নতাবাদী হয়ে লাভ নেই, আসুন জনতার কাতারে। না হলে যুগে যুগে এই সব বিচ্ছিন্নতাবাদীরা ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, আমরা এরকম পরিণতি আপনার চাই না। আমরা একটা ভালো পরিণতি চেয়েছিলাম, তাই এক বছর হয় আমরা মেন্টোস বাতি জ্বালাও শো করছি। তা আমি ভাবলাম যে আমাকে তো টিভিতে দেখাই যায় রেগুলার, রাজীবকে তো দেখা যায় না, রাজীবকে একটা টিভিতে টিভি শো চান্স করে দিই। তা আমি যেখানে শো করি ওইখানে আমি রাজীবকে নিয়ে গেলাম অডিশনের জন্য।
কত কি করলেন না,
কত কি করলাম সেইখানে, রাজীবকে স্টুডিওতে বসানো হলো। আমাদের ওই স্টুডিওতে আটটা লাইট থাকে, আমরা আটটা লাইট ফুল ভলিউমে চালিয়ে দিলাম, তারপর ক্যামেরাতে রাজীবের চেহারা স্পষ্ট আসে না। পরে এফডিসি থেকে আরো 16টা লাইট ভাড়া করে এনেও রাজীবকে কোনোভাবে ক্যামেরায় ফোকাস করা যাচ্ছে না, মানে একটু শেড থেকে যায়। পরে আমার চ্যানেল বলল যে রাজীবকে দিয়ে যদি টিভি শো করাতে হয় তাহলে লাইটের পেছনে যে টাকা খরচ যাবে, যে বিদ্যুৎ খরচ যাবে, সেই বিদ্যুৎ দিয়ে গোটা আসাম, শিলিগুড়ি, তারপর গৌহাটি, কলকাতা, এই পুরো জায়গাটা বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
সেখানে যথেষ্ট বিদ্যুৎ আছে,
যে পরিমাণ বিদ্যুৎ লাগে
না অলরেডি বিদ্যুৎ আছে।
নায়াগ্রা ফলস, ফলসের যে ইটা গতিটা,
নায়াগ্রা
আমাকে আমার মতো কথা বলতে দেন, সেটার যে গতি ওইটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেটা দিয়ে লাইট জ্বালায় তারপর রাজীবকে আনতে হবে। রাজীবকে নিয়ে আমি আরেকটা টিভি স্টেশনে গেলাম, তাদের লাইটিং খুবই ভালো, খুবই ভালো তাদের লাইটিং, কিন্তু তারা রাজীবের একটা টেস্ট ট্রান্সমিশনের প্রচার করলো, কিন্তু রাজীবের চেহারা দেখে ওই চ্যানেলের দর্শকদের মধ্যে 1% দর্শক হার্ট অ্যাটাকে আক্রান্ত হলো। এবং ওই চ্যানেলটা ছিল নিউজ চ্যানেল,
বাজারে নাম হয়ে গেছে ওই চ্যানেল হচ্ছে হরর চ্যানেল। পরে ঠিক করলাম যে হাজির হলো বন্ধু আমি এবং রাজীব, আমাদের সমতায় থাকা উচিত, আমরা নিজেরাই একটা টিভি চ্যানেল দিই, ইউটিউবে দিই, বক্সটিউব নামে আমরা সেই টিভি চ্যানেল দিলাম এবং আমরা একটা টক শো করা শুরু করলাম যে আমরা তো সবসময় মেন্টাল বাতিল যাওয়ার শোতে ফালতু বিষয় নিয়ে কথা বলি, আমরা ওই টক শোতে ভালো কথা বলবো, পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলবো। সেই পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলার সময় আমরা কথা বলছিলাম কি নিয়ে, সম্প্রতি একটা টিভি চ্যানেলে, বেসরকারি টিভি চ্যানেলে টক শোর সময় মারামারি হয়েছে, দুই বক্তা কথা বলতে গিয়ে তার হাত হাতিতে জড়া হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমরা সেই টিভি শোতে কথা বলছিলাম আমি এবং রাজীব, এবং আমরা আমাদের উদ্দেশ্য ছিল কি, দর্শকদেরকে বুঝালো মারামারি ভালো নয়, সংঘর্ষ ভালো নয়, আমাদের উচিত যুক্তি দিয়ে মানুষকে বোঝানো, আমাদের উচিত শান্তির পথে থাকা।
কিছুক্ষণ আগেও সেটা আপনারা বুঝাইছেন মানুষকে,
এবং সেই টক শো চলার সময় লাইভ শো, তার মধ্যে কি কি ঘটনা ঘটছে সেটা আপনারা এখনই শুনবেন, রেডিওতে তার ভিডিও দেখতে পারবেন না। আমাদের এবিসি যে ফেসবুক পেজ আছে www.facebook.com/abcradiofm89.2, ওইখানে ওই ভিডিওটা দিয়ে দেওয়া হচ্ছে, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে রাজীব শান্তির কথা বলতে গিয়ে আমার উপর যুক্তিতে না পেরে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। শুনে নিন কি হয়েছিল সেই শোতে।
প্রিয় দর্শক, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা ভিত্তিক অনুষ্ঠান সাড়ে তৃতীয় মাত্রাতে 3.5G-তে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আসিফের দাস রবি, এবং আমাদের সঙ্গে রয়েছেন তরুণ বুদ্ধিজীবী যিনি দেশ এবং জাতির চিন্তায় সারা কুমার না ফেসবুকে বসে থাকেন, রাজীব হাসান। আমরা আজকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে অনেক জাতীয় দৈনিক রয়েছে। আমি প্রথমেই যুগান্তর পত্রিকা হাতে নিচ্ছি। যুগান্তরের হেডলাইন হচ্ছে, জানতে চায় IMF নতুন ব্যাট আইন কার্যকরের দেরি কেন, নতুন ব্যাটেন সরি পত্রিকা 24 সেপ্টেম্বরের পত্রিকা। যে আমরা প্রথম আলোতে যাই, প্রথম আলো হচ্ছে প্রযুক্তির জালে 45 জন কি বলবো, এই তো পুরনো পত্রিকা, আচ্ছা ইংরেজি চাকরি পড়তে পারবেন না আপনি বাংলায়, ভেরি সিরিয়াস। হ্যাঁ, মোদি অ্যাসিউর হাসিনা অফ রিজলভিং পেন্ডিং ইস্যু, রিজলভিং দি ফার্স্ট মিটিং বিটুইন দি টু লিডার্স লাস্ট 20 মিনিটস। সেইটাও তো পুরানো মিটিং তো ভোটা দিন, সেটা কয় তারিখ বসছে, আসছেন 13 সেপ্টেম্বর। আমরা বাদ দিয়ে আমরা ফ্রি টপিক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা একটা টিভি টক শোতে দেখেছি, বাংলাদেশের নাম করা একটি টেলিভিশনের টক শোতে দেখেছি, যে আলোচক বৃন্দ্র যেখানে তারা তাদের বাক চাতুর্য দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে লড়াই করবে, লড়াই করতে করতে এক পর্যায়ে তারা খেয়ে হারিয়ে ফেলেছে। তাদের কাছে আর কোনো যুক্তি ছিল না, তাদের কাছে কোনো পাল্টা তর্ক ছিল না, তারা হাতাহাতিতে লিপ্ত হয়েছে। ডক্টর মারামারি ব্যাপারটা খারাপ ছিল, অবশ্যই ডক্টর খারাপ, এই ব্যাপারটা আমি একদমই মানতে পারছি না। এবং এই ধরনের ঘটনা শুধুমাত্র বাংলাদেশেই ঘটে, বাংলাদেশ হচ্ছে একটা পরম অসহিষ্ণুতার একটা জায়গা, এখানে কেউ কারো মত সহ্য করতে পারে না। বাংলাদেশ ছাড়া আর কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। আপনার মোবাইল অন দেখে আমাদের স্টুডিও সবাই মোবাইল অন করে আছে, ঠিক আছে। সেটি হচ্ছে যে আপনি যে বললেন শুধুমাত্র এই জাতীয় কর্মকাণ্ড বাংলাদেশেই ঘটে তা কিন্তু না। সিরিয়াতে একবার টক শো হয়েছিল, সিরিয়ার টক শোতে সিরিয়াস কাণ্ড ঘটেছিল। শুধু সিরিয়া না বস, পাকিস্তানেও একই কাণ্ড ঘটেছে। শুধু সিরিয়া কিংবা পাকিস্তান নয়, সারা বিশ্বে খোদ আমেরিকায় খোদ যুক্তরাষ্ট্রে টক শোতে মারামারি হচ্ছে, এবং বাংলাদেশে যে টক শোতে মারামারি হয়েছে এটা খুব মাইনর লেভেলের
মারামারি। না আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমি এই জায়গায় খবর নিই যে বাংলাদেশ না আপনি
না রাজীব এটা আপনি
না আমি আসলে কেন আপনি ভুল তথ্য কেন টক শো তাই না লাইভ প্রচার করা হচ্ছে না, ঠিক আছে। আমি এক মিনিট বলতে চাই, দেখেন আপনি সিরিয়ার কথা বললেন আমি মেনে নিচ্ছি, আমি আসলে সিরিয়ার ব্যাপারটা আমার জানা ছিল না, আমি টিভি পর্দায় দেখলাম। আপনি পাকিস্তানেও বললেন, পাকিস্তানের ব্যাপারটা আমি মেনে নিচ্ছি। আসলে সিরিয়া পাকিস্তান বাংলাদেশের মূল প্রবলেম হচ্ছে টয়লেট। পৃথিবীর সবচেয়ে বড় শান্তির অশান্তির কারণ হচ্ছে কি জানেন, ঠিক মতো টয়লেট করতে না পারা। এই যে সিরিয়া বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশের মানুষ যেসব খাবার খায় এইসব খাবারে প্রচুর পরিমাণে বদহজম হচ্ছে, এবং বদহজমের কারণে তাদের ঠিক মতো টয়লেট ক্লিয়ার হচ্ছে না। ত্যাগেই প্রকৃত সুখ। আপনারা নতুন কত সিটি দেবেন, একটু আগে বাংলাদেশকে পচাবেন, একটু আগে বললেন যে বাংলাদেশ সার এরকম টক শোতে মারামারি কোথাও হয় না, এখন আপনি বলতেছেন টয়লেটই প্রকৃত সুখ, টয়লেটের প্রবলেম। লেখাপড়া না করে কেন টক শো করতে আসেন, আপনি কি পয়সা দেওয়া হয় না?
মানে যে ভয়াবহ ঘটনা ঘটছে এটা ভিডিও না দেখলে অডিও শুনে কেবল বোঝা যাবে না, কোনোভাবেই বোঝা যাবে না। তোমাদের সুবিধার জন্য আমরা ভিডিওটা পেজে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও দয়া করে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। Thank you.
ভাঙা গলি রোদ চুপি সারে এবং আগুন ছিল লাস কাউন্টারে সে খেলা ভাঙা গলি রোদ চুপি সারে এবং আগুন ছিল লাস কাউন্টারে হাওয়ায় 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 বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলা বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলা
প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, আসল কথা হচ্ছে বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব থেকেই আমরা শুরু করছি আমি এবং রাজীব মেন্টস বাতি জ্বালাও শো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আসিফ এন্টার ছবি এবং আমার সঙ্গে রয়েছেন
আমি রাজীব হাসান,
লাইন বক্সিং রাজীব হাসান। এবং আজকে আমরা তোমাদের সঙ্গে ফোনে কথা বলবো এবং আমরা বন্ধুত্ব নিয়ে আলোচনা করব। আমাদের ফোন করার নাম্বারটি আগে ভাগে তোমাদেরকে বলে দেই, কেন যে প্রতি সপ্তাহে একই ফোন নাম্বার বারবার বলতে হয় এটা আমি ঠিক জানি না। অদ্ভুত বিস্মৃত পরায়ণ একটা জাতি আমরা। আমাদের ফোন নম্বর হচ্ছে 5815-1926, এই নম্বর 5815-1926 এই নম্বর। এবং আমাদের ফোন করার নিয়ম কি হচ্ছে, ফোন করার পর তুমি হ্যালো বললে জাহিদ যদি তোমাকে লাইনটা আমাদের সরাসরি শোতে ঢুকিয়ে দেয় তাহলে দুইটা লাইন বাদ দিয়ে কথা বলতে হবে। একটা আমার লাইন হচ্ছে ভাইয়া অনেকক্ষণ চেষ্টা করে আপনাদেরকে পেয়েছি, ও মাই গড ও মাই গড, এটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত, নতুন কিছু শুনতে চাই। দুই নম্বর লাইনটি হচ্ছে
আমি একটু ছোট,
আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে কথা বলার, এটিও বাদ দিয়ে বন্ধুত্ব নিয়ে,
বন্ধুত্ব নিয়ে তোমার প্রিয় বন্ধুর কোনো আবেগময় কোনো স্মৃতি, মজার কোনো স্মৃতি। কারণ বন্ধুরা আমরা অনেক বন্ধুদের সঙ্গে অনেক মজা করি, আবার একই সঙ্গে বন্ধুরা আমাদের অনেক আবেগময় গল্পেরও জন্ম দেয়। তোমরা আমাদেরকে ফোন করে তোমাদের সেই মজার বন্ধুদের নিয়ে জড়িয়ে থাকা মজার সেসব স্মৃতি কিংবা আবেগময় সেই গল্পগুলো করতে পারবে। তো বুঝতে পারছো আমরা মোটামুটি এক হয়েছি, আমি এক নম্বর স্টুডিও থেকে চলে এসেছি, এখন আমরা সবাই একসঙ্গে এসেছি। তবে আসিফ ইন্দাস রবি বিরতিতে যাওয়ার আগে একটা কথা বলেছিল, সেটার উত্তরটা আমার মনে একটু দিয়ে নেওয়া ভালো, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং বস ক্লিয়ার হওয়াটাই ভালো, কি বলেন? ঠিক না? এটা খুবই সত্যি যে আসিফ ইন্দাস রবি আমাকে নিয়ে অনেক টিভি চ্যানেলে গিয়েছিল, খুবই সত্যি। আসিফ ইন্দাস রবি একবার নাটক বানাবে, আচ্ছা ওই গল্প বাদ দিলাম, সে আমাকে একটা বলো আপনার বস আপনাকে দিয়ে হবে, আপনার মধ্যে একজন বর্ন অ্যাক্টর আছে, তিনি জানেন না আপনি কি। আমি দেখতে পাচ্ছি আপনাকে দিয়েই হবে। আপনি কালকে উত্তরার অমুক শুটিং স্পটে চলে আসবেন। আমি বললাম যে গেটআপ ড্রেস আপ, বলে একটা লুঙ্গি আর একটা মোটামুটি চিরা গেঞ্জি নিয়ে চলে আসবেন। আমি বললাম বস এটা কি গ্রামের নাটক, লুঙ্গি চিরা গেঞ্জি? বলে বস আমি হচ্ছি অন দ্য স্পটে কাজ করা ডিরেক্টর, আমি স্ক্রিপ্ট আগে কখনো অ্যাক্টরদের বলি না, আমি জাস্ট সিকোয়েন্স বুঝাই বলি এবং অ্যাক্টররা ওই অনুযায়ী পারফর্ম করে। আমি বস স্টেজে মারা লোক, আমি আগে থেকে স্ক্রিপ্ট দাও রিহার্সেল করো এইসব আমি বিশ্বাস করি, আমি জাস্ট সিকোয়েন্স বোঝাবো, আপনি ইয়ে করবেন। যাই হোক, আমি পরের দিন একটা লুঙ্গি এবং একটা ছেঁড়া গেঞ্জি নিয়ে উত্তরায়।
ছেঁড়া গেঞ্জি পাইলেন কই?
অনেক কষ্ট করে নতুন নতুন একটা গেঞ্জি কিনছিলাম, ওটা বসে বসে না গেঞ্জি টি শার্ট আর কি বসে বসে ছিঁড়ছি নতুন, মাত্র মাত্র আজ থেকে মাত্র কেনা। আমাদের শ্রোতারা যেহেতু সেই ছেঁড়া গেঞ্জি রাজীব দেখিনি, আপনি যদি একটু বলে দিতেন কোথায় কোথায় ছিঁড়েছেন গেঞ্জি, কোন কোন জায়গায়,
মানে কি রঙের গেঞ্জি?
সে আমাকে বলেছে বুকের দুই জায়গায় ফুটো করে নিয়ে আসতে, এতে নাকি অ্যাপিল তৈরি হয়। আমি জানি না
বুকের ও দুটো,
আমি জানি না, হ্যাঁ বলছে এতে নাকি অ্যাপিল তৈরি হবে। যাই হোক, আমি গেলাম, আমি বললাম আমাকে সিচুয়েশন বুঝিয়ে দেওয়া হলো। আমি বললাম বস আমি কি নায়ক? নায়ক আমি? নায়ক? বলে না আপনি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, নায়ক। দেখেন আমি আমার ইয়েতে নায়ক নায়িকা মূল ক্যারেক্টার সাইড ক্যারেক্টার এইসব আমার অভিধানে নাই। আমি হচ্ছি বাংলার রোমান পোলানস্কি, আমি বাংলার মহসিন মাকবুল বাফ, আমি বাংলার সত্যজিৎ রায়। মানে সত্যজিৎ রায় তো বাংলারই ছিল, আচ্ছা ঠিক আছে বাংলা ছিল ওই বাংলার আর কি, আমি এই বাংলার সত্যজিৎ রায়। তাহলে বস আমার ডায়লগটা যদি একটু বলেন, আপনি সিচুয়েশন বলছি নায়ক, আচ্ছা নায়ক তো না আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার, সে বসে পড়তেছে, আপনি এক কাপ চা নিয়ে ঢুকবেন এবং কাঁপতে কাঁপতে ঢুকবেন, পিড়িতে যেন শব্দ হয়, মানে আপনি খুব ভয় পাচ্ছেন কারণ নায়ক খুব রাগি চেদি। আর নায়কটা কে? নায়কের টেবিলে ফাঁকা দেখতে পাচ্ছি, আর আমি 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 আপনি ডিরেক্টর, আপনি স্ক্রিপ্ট, আপনি নায়ক? হ্যাঁ আমি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমার ডায়লগটা কি? আপনি আসবেন, আপনার হাতে কাপ, আপনি কাঁপতে কাঁপতে আসতেছেন, করে শব্দ হচ্ছে কাপ কাপ এবং পিরিচের শব্দ, আমার পাশে এসে আপনি দাঁড়াবেন আর বলবেন ভাইজান আপনি সা, এই হচ্ছে বন্ধু। আসিফ ছবি আমাকে অনেকগুলো টিভি চ্যানেলে নিয়ে গেছে, এবং যে সে বলল লাইটিং এর কথা খুবই সত্যি, সে আমাকে যখন আমি টিভি স্টেশনের নাম বলতে চাই না এসব যেহেতু খুবই স্পর্শকাতর বিষয়, বলো বস আপনার তো একটু শেডে অনেক প্রবলেম আছে, এখানে আপনি বুঝতে হবে যে এখানে মূল কালার কিন্তু বস তিনটা, ব্ল্যাক ইয়েলো আর রেড, এই তিনটা কালারই কিন্তু। আমি তো প্রিন্টের হয় এটা টেলিভিশনও, হ্যাঁ টেলিভিশন মূল কালার তিনটা, তো আপনার একটু ইয়েলিশ লুক, ব্ল্যাক না ইয়েলিশ, তো এটা শেডটা ঠিক করার জন্য প্রচুর লাইট লাগবে, লাইট তো স্টুডিওতে যথেষ্ট পরিমাণ নাই, এখন যদি আমরা স্টুডিওতে গিয়ে দেখি লাইট নাই যথেষ্ট পরিমাণ আপনাকে যাওয়া বাতিল করে দিতে পারে। আমি বললাম তাহলে উপায় বলে আপনি কাজ করতে চান তো টিভিতে? আর অবশ্যই অবশ্যই আমি টিভিতে কাজ করতে চাই, প্লিজ প্লিজ আমাকে সুযোগ দেন, প্লিজ প্লিজ। বলে যে কোনো কিছু করতে আমি প্রস্তুত, আমি জয় আমি আমার জীবন দিয়ে দেবো, আমার টিভিতে আমাকে কাজ করতেই হবে। বলবো হাজার বিশেক টাকা দেন, হাজার বিশেক টাকা কেন? লাইট ভাড়া করতে হবে তো, হাজার বিশেক টাকা দেন। আমি দিলাম হাজার বিশেক টাকা, স্টুডিওতে উঠলাম, দেখলাম লাইটটা নিয়ে আসা হয়েছে বা আগে থেকেই ছিল আমি জানি না। বলো আপনার সাথে মেকআপ নিতে হবে? না না কোনো সন্দেহ করতেছে, সে আমাকে সুযোগ দিছে, কে কাকে সুযোগ দেয় এই পৃথিবীতে? এই জামানায় কে? এই জামানায় মানুষ মানুষের পা ধরে টেনে হেঁচে ছিটকে ফেলে দেয়, এই জামানায় সে আমাকে সুযোগ দিয়েছে, এটা আমাকে স্বীকার করতে হবে। চলো বস মেকআপ নিতে হবে, মিথ্যা কথা বলার শাস্তি বুঝছেন তো। মেকআপে আপনার তিনটা লেয়ারের মেকআপ দিতে হয়, একটা হচ্ছে ফাউন্ডেশন, একটা হচ্ছে ব্লোসিং না কি জানি বললো জানি না, আর একটা হচ্ছে কি জানি বুঝে বললো এরকম ফাউন্ডেশন অমুক অমুক, তিনটা মেকআপ দিতে হবে। তো মেকআপ আর্টিস্ট বলছে আমরা FDC থেকে নিয়ে আসছি, FDC আর মেকআপ আর্টিস্ট পার ডে 5,000 টাকা করে চার্জ নেয়। 5,000 টাকা আছে? 5,000 টাকা দিতে হবে? হ্যাঁ, আগে ২০, পরে ৫, ২৫ তাও দিলাম। ওখানে বসলাম, ওই যে একটা ইয়ের মধ্যে, আমাদের তো বড় মাইক্রোফোন থাকে, টিভিতে আবার মাইক্রোফোনগুলো ছোট, আমি বুঝলাম না, বড় জিনিস ছোট মাইক্রোফোন, আমাদের রেডিও ছোট জিনিস বড় মাইক্রোফোন, টিভির কাহিনী বুঝলাম না, ও মাইক্রোফোন একদম ছোট। যাই হোক, দিল তা আমাকে দেখে বলতেছে যে এদেরকে ১,০০০ করে ২,০০০ দিতে হবে। আমি দিই, বলে না আপনি আমাকে দেন, আমি দিয়ে দেবো না, ওখানে অন দ্য স্পট ২,০০০ কত হইলো?
২৭
আমি মেন্টোস বাত্তি জ্বালাও এই শো এক বছর করে সর্বমোট ১৩,২৫৭ টাকা পেয়েছি, এবং তার পিছনে একদিনে আমার ২৭,০০০ টাকা ব্যয়, সিএনজি ভাড়া, সিগারেট এবং সে যে কোমল পানীয় খায় সেসবের হিসাব আমি দিচ্ছি না। এবং আজকে আমি বলতে বাধ্য হচ্ছি,
খাওয়ার হিসাবটা আলাদা,
আমি অবাক হইনি জানেন, আপনারা বলতে পারেন আপনি কি ব্যাপার, ও টাকা চাইলেই আপনি ২০,০০০ টাকা বের করে দিলেন, তা থেকে ১,০০০০ টাকা পরে, চাইলেই ৫,০০০ টাকা বের করে দিলেন, তা থেকে ১,০০০০ টাকা পরে, চাইলেই ২,০০০ টাকা বের করে দিলেন, তা থেকে ১,০০০০ টাকা পরে, আপনার কাছে এত টাকা ছিল কেন?
রাইট,
প্রশ্ন এইখানে,
আমাদেরও কিছু দেন,
প্রশ্ন এইখানে, কারণ কি জানেন, আমি জানতাম এরকম একটা সিচুয়েশন হবে। আজ থেকে এক বছর আগে যখন এবিসিতে আমি আসি, আমাকে বলা হয়েছে আপনি ৫০০ ১,০০০ টাকা করে পাবেন, কিন্তু একটা বস সরকারের ট্যাক্স বসাইছে, এটা হচ্ছে আর্টিস্টদের, যিনি ট্যাক্সের নাম্বার সেটা আপনি ভালো বলতে পারবেন, কি জানি ট্যাক্স, আর্টিস্ট ট্যাক্স, ৮০ আর্টিস্ট ট্যাক্স, আর আপনার যেটা কাটা হয় ৮০ আর্জে ট্যাক্স, আর্জে ট্যাক্স মানে আপনাকে ৫০০তে ১,০০০ করে দেওয়া হবে, একদম সলিড ১,০০০ টাকা পাবেন, তবে ৩০০ টাকা করে
আপনার কাটা হচ্ছে এনপিআরটি, নন প্রফেশনাল আর্জে ট্যাক্স,
৩০০ টাকা করে আপনাকে ৫০০তে কাটতে হবে। এবং আমি পরে ৮ মাস পরে আমি আবিষ্কার করেছি এই ৩০০ টাকা, ৩০০ টাকা কিন্তু খুব বেশি টাকা, হ্যাঁ অনেক বেশি টাকা আমার মতো মানুষের জন্য, কিন্তু তার জন্য কি ৩০০ টাকা খুব বেশি টাকা? প্রতিশোতে, প্রতিশোতে এই ইনকাম ট্যাক্স অফিসার আসিবেন চৌধুরী আমার কাছে ৩০০ টাকা করে কেটেছেন।
আমরা একটা ফোন নিয়ে নেই, হ্যালো কে বলছিলে?
সিঙ্গাপুর বা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন না, ঠিক আছে, জার্নি বাই বোট কক্সবাজারেই থাকেন, ঠিক আছে, দেশের
আপনি কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, সাগরের ঢেউ কেমন ভাই?
সাগরের ঢেউ আছে ভাই, ভালো,
বড় বড় ঢেউ না, মানে কোন মাসে সাগরের ঢেউ সবচেয়ে বেশি বড় থাকে কক্সবাজারের? সামারে বেশি থাকে। কক্সবাজারে যদি আমি বেড়াতে আসি তাহলে আপনার কাছ থেকে তাহমিদ ভাই কি কি সুযোগ সুবিধা পাবো?
আমার কাছ থেকে কক্সবাজারে সুযোগ সুবিধা দেওয়ার অনেক লোক আছে, আমি তো নগণ্য মানুষ
না। তারপরে ধরেন সমুদ্র থেকে আপনি একটা ঝিনুক কুড়িয়ে দিলেন, সেটাও তো এক ধরনের সুযোগ সুবিধা, সমুদ্রে আপনি আমি ভেসে গেলাম, ঠিক আছে, আপনি আমার ঠ্যাঙে দড়ি বেঁধে রাখলেন, সেটাও এক ধরনের সুযোগ সুবিধা,
সমুদ্রে ঝিনুক আগে পাওয়া যেত আর কি।
এখন এখন কক্সবাজারে ঝিনুক পাওয়া যাচ্ছে না?
না এখন যেভাবে টুরিস্ট আসা শুরু করছে না, সবকিছুই তো মনে করেন সবকিছু নষ্ট,
কেন কক্সবাজারে টুরিস্ট নাকি কমে গেছে আমরা শুনছিলাম?
কমে গেছে, কিন্তু আগে যা আসছিল তারাই তো নষ্ট করে দিয়ে চলে গেছে।
আমি
একটু
কক্সবাজার সমুদ্র সৈকত, তার সম্ভাবনা এবং আমাদের পর্যটকদের সমস্যা সমূহ।
আচ্ছা, আমাদের পর্যটকদের সমস্যা হচ্ছে যে পর্যটক গুলো বেড়ে থাকে না, তাদেরকে ধরে ধরে নৌকায় তুলে দেয়,
নৌকায় তুলে দেয় মানে
এটা একটা বড় সমস্যা এখন।
আচ্ছা আপনাদের ওই সাইডে না?
জি, নৌকায় তুলে দেয় মানে বুঝেন নাই, মালয়েশিয়া পাড়া যায়।
বুঝতে পারছি বুঝতে পারছি। কি পরিমাণ সময় লাগে কক্সবাজার থেকে মালয়েশিয়া যাইতে?
এটা তো অবশ্য কারো কাছ থেকে শুনি নাই, তবে শুনছি একটা সারা জীবনই লেগে যেতে পারে।
সারা জীবন লেগে যেতে পারে,
মানে আমৃত্যু আর কি,
আমৃত্যু লেগে যেতে পারে। তামিদ ভাই আমাদেরকে ফোন দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ, কক্সবাজার থেকে, সুদূর কক্সবাজার থেকে আপনি আমাদেরকে শুনছেন এবং খুবই ভাল লাগলো
এত দূর থেকে এত রাত্রে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন আমার এবং রাজীবের পক্ষ থেকে। রাজীব, আপনাকে একটা কথা বলতে পারি, পার্সোনাল ইন্ডিয়ান না, খুব ক্যাজুয়ালি কথাটা বলতেছি, সেটা হচ্ছে যে আমি যখন শোতে আসি আমি সবসময়
অনেককে এরকম আপনার সিনিয়রকে দিয়ে আসছেন
না, না কথাটা শেষ করতে দেন, আমি আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আপনি যা বললেন আমি সব মেনে নিলাম। আমি যখন শোতে আসি যেটা হয় আমাদের শোতে এসে আমি নাম্বারটা বলি 5815192 এই নম্বর, এবং ন্যাচারালি প্রচুর কল আসে, এবং নাম্বার যেহেতু একটি আমাদের শ্রোতা একসঙ্গে যদি দুজন শ্রোতাও ফোন দেন তার মধ্যে 50-50 সম্ভাবনা থাকে কোন শ্রোতা আমাদের লাইন পাবেন। তো আপনি যখনই শোতে আসেন এক গাদা নাম্বার নিয়ে আসেন, এবং এনে জাহিদকে মানে জাহিদে একটা ছেলে, তার শরীরের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডান অংশ একটা হচ্ছে বাম অংশ। জাহিদের ডান দিকে আমি বসি, জাহিদের বাম দিকে রাজীব বসে, এবং জাহিদের বাম অংশটা রাজীবের আঙ্গুলের খোঁচায় মোটামুটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। আপনি এই ফোন নাম্বারগুলো কেন মানে জাহিদকে দিয়ে উল্টা কল করানো, কেন কেন কল করানো,
কেন কল করাই, সেই প্রশ্নের উত্তরটা আমরা আমি এই মাত্র জাহিদকে যে নাম্বারটি তাকে আমরা পেয়েছি তাকে আমরা পাইনি, তাকে পেলে ভালো, তার নাম্বারে কি কি সমস্যা? হ্যাঁ পাওয়া গেছে, হ্যাঁ তাকে আমরা পাইছি, এবং তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে ইস্তিয়াক এইচ আকিব। আমরা সাধারণত আমার মনে হয় এই শোয়ের এক বছর এই প্রথম আমরা স্বেচ্ছায় কোনো পুরুষকে আমরা কল দিতে যাচ্ছি, আর আমরা দিলাম আর কি কল একটা পুরুষকে, এবং ইস্তিয়াক এইচ আকিবকে ফোন দেওয়ার একটা ভালো কারণ আছে। আপনি বললেন আমি নাম্বার টোকাই, তো কেন নাম্বার টোকাই? আকিব আমার স্ট্যাটাসে একটা কমেন্ট করেছেন, তিনি কিভাবে আমাদের শোটা শোনেন, তিনি যখন শুনলেন যে আপনার আমার বন্ধুত্ব ভেঙে যাচ্ছে ভীষণ কষ্ট পেয়েছেন, এবং তিনি বুঝিয়েছেন যে ভাই আমি অমুক জায়গায় থাকি এবং আমি আপনাদের শোটা এইভাবে এইভাবে শুনি, তো আমরা একটু আকিবের কাছ থেকেই শুনে নিই সে আমাদের শোটা কিভাবে শোনে। হ্যালো আকিব।
হ্যালো রাজীব ভাইয়া।
হ্যাঁ আকিব, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনি আমার স্ট্যাটাসে এই কমেন্টটা করেছেন, আমি নিজে বলতে চাই না, আপনি যদি নিজে একটু বলেন যে আপনি কিভাবে আমাদের শোটা শোনেন, আপনি কোথায় থাকেন আগে ওটা বলেন, কোথায় থাকেন?
এখন আমি ঢাকায় থাকি, আগে পটুয়াখালী থাকতাম।
হ্যাঁ, তখন কিভাবে শুনতেন?
এক বছর আগে প্রথম একবার ঢাকায় এসেছিলাম একটা প্রতিযোগিতার জন্য, তখন আপনাদের যে শোটা শুনছিলাম এত ভালো লাগছে শোটা, পরে আগে কোনো রেডিও টেডিও শুনি নাই, ঢাকায় এসে রেডিও শুনছি, আপনাদের শোটা শুনছি, তারপর এখন মানে চিন্তা হলো যে পটুয়াখালী চলে যাবো কয়েকদিন পর, যদি মশারির উপরে ফোনটা রাখা যায় অথবা এক হাত তুলে রাখা যায় তাহলে মোটামুটি ক্লিয়ার, মানে মোটামুটি কথা বোঝা যায় এই টাইপের, সেভাবে শুনতাম এই।
মানে মোবাইল সেটটা মশের উপরে রেখে তারপরে
ইয়ারফোনটা কানে নিয়ে শুয়ে থাকলে, অথবা
কিংবা রই ভাই আপনি কল্পনা করেন একটা ছেলে তিন ঘন্টা শোটা চলতেছে, সে তার ডান হাত পুরো তিন ঘন্টা সে উপরে ধরে আসছে।
আর আর নইলে যে মশের উপর দেয়া যায়, কিন্তু মশের উপর দিয়ে একটু গ্যাস গ্যাস করে বেশি,
মশের উপর গ্যাস গ্যাস করে হাতে দিলে অ্যান্টেনা হাতটাও
মানে ক্লিয়ার বোঝা যায়।
হ্যাঁ, আমরা যদি আমাদের মেন্টোস কর্তৃপক্ষের কেউ যদি আমাদের এই শোটা শুনে থাকেন তাহলে আমরা অনুরোধ করতে পারি, কি নাম? আকিব।
হ্যাঁ আকিব।
আকিবের জন্য আমরা কি একটা মানে কি বলবো, না না না, হ্যাঁ যেমন আমাদের সেলফি স্টিক থাকে এই টাইপের একটা স্টিক, এবং আমার মনে হয় না রেডিও স্টিক আকিবের জন্য বোধহয় আমরা একটা উপহার দিতেই পারি, যে যেটা আকিব মানে যাতে এক হাত উঁচা করে রাখার কষ্ট থেকে যাতে সে বাঁচে এবং সে জানতে আনন্দে শোটা শুনতে পারে।
পটুয়াখালীতে তো অনেক আকিব আছে আমাদের, শুধু একটা কেন বলছো, আমাদের মনে হয় বেশ কিছু
একটা। হ্যাঁ তখন মেন্টর বলবে যে এবিসি আমরা ঘরে ঘরে ওই মোবাইল স্টিক দেওয়া চাইতে তুমি তোমার টাওয়ারটা 1 ইঞ্চি উঁচা করো যাতে পটুয়াখালী বসে শোনা যায়,
যদি কখনো আমাদের সম্ভব হয় আকিব আমি কথা দিচ্ছি একদিন শুধুমাত্র আমরা শোটা আপনার জন্য করব, এবং আপনার মতো যারা ডেডিকেটেড শ্রোতা আছে, আমরা জানি আমরা আমরা এই শোটা করি অনেক অনেক ইয়ের ভিতর দিয়ে। মানুষকে হাসানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ, এবং এই পৃথিবীতে কষ্টের এত এত উপাদান ছড়ানো, এই পৃথিবীতে ডান পাশে হাত বাড়ালেই কষ্ট পাওয়া যায়, বাম পাশে হাত বাড়ালেই কষ্ট পাওয়া যায়, এবং কষ্ট পেতে কোন টাকা লাগে না, ফ্রি, বসে থাকলেও কষ্ট পাওয়া যায়। কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস সোনা না, এই পৃথিবীতে সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হীরা না, এই পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস পান্ডাও না, এই পৃথিবীতে সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হচ্ছে হাসি। এবং আমরা জানি সপ্তাহে দুদিন এই শোটা করতে গিয়ে আমরা এত কন্টেন্ট সংকটে ভুগি, এত আমাদের পক্ষে করাটা খুবই টাফ হয়ে যায়। আমি জানি না আমাদের শ্রোতারা কিভাবে নেয় এটা, আমরা প্রতি সপ্তাহে দুবার করে আমরা এই জিনিসটা হাজির হই, এবং আমাদের কোনো রিসার্চ টিম নেই, আমরা বলে রাখি আমাদের কোনো রিসার্চ টিম নেই, আমরা আমাদের দৈনন্দিন জীবিকার ফাঁকে ফাঁকে এই শো নিয়ে প্ল্যান করি, কথা বলি, তাদের ফাঁকে আড্ডা দিই। আমরা খুবই স্বাভাবিকভাবে এই শো আমার প্রতিদিনই অদৃশ্য ভালো হয় না, কখনো কখনো এই শো খুবই জঘন্য হয়, আমি আমি জানি, রবিও জানে, জাহিদও জানে, এবিসি রেডিও কর্তৃপক্ষ জানে, কিন্তু এটাও বাস্তবতা যে আমরা যে এলিমেন্ট নিয়ে কাজ করি মানুষকে হাসানোর, এটা এত দুষ্প্রাপ্য, এত দুষ্প্রাপ্য একটা খনিজ পদার্থ যেটা খুঁজে বের করা আমার জন্য খুবই কঠিন। এই কারণে আমাদের শো খারাপ হওয়ার পরেও আকিবদের মতো কিছু কিছু মানুষ আছে, আমাদের শোটা খারাপ হওয়ার পরেও আকিবরা কমেন্ট করে, আজকে হয়তো ভালো হয়নি, পরের পর্বটা ভালো হবে, এবং আকিবদের এই কমেন্টগুলো আমাদেরকে, আমরা প্রায় প্রতিদিনই রবি হয়ে আমি সিদ্ধান্ত নিই বসার পারতেছি না, আবার চলে যাচ্ছে, বাদ দেন হইছে, কিন্তু আবার নতুন করে অনুপ্রেরণা পাই আপনাদের জন্য। এবং আকিব, আমি কথা দিচ্ছি, যদি কখনো সুযোগ হয় আমি রাজীব হাসান এবং ওই পাশে বসে আছেন আসিফ এন্ড রবি, আমাদের ব্যান্ডি আছে, আমাদের সঙ্গে জাহিদ আছে এবং মনির আছে, আমরা শুধুমাত্র একটা রুমে আপনি বসে থাকবেন, আমাদের একমাত্র শ্রোতা হবেন আপনি, আপনার জন্য আমরা 10 মিনিটের জন্য হলো একটা শো করব।
এটা অনেক বড় একটা কথা বলছেন, এটা যে বলছেন এতে মানে ডক্টর হাত ব্যথা হয়েছে আমার, সব মানে ব্যথা ধুয়ে গেছে এখন, মানে
রবি ভাই খুব ভালো মেসেজ করে দিতে পারে,
আর কোনো কোনো কষ্ট নাই,
রবি ভাই খুবই ভালো মেসেজ করে দিতে পারে, কোনো
অসুবিধা মানে যেদিনই শুনতে পেতাম মাঝে মাঝে একটু মানে ওই হাত ব্যথা এলো, মাঝে মাঝে একটু মানে সিগনাল প্রবলেম করতো, তখনও যদি একটা করে তখন শুনতে পারতাম, তখনও মনে হতো না ঠিক আছে শুনতে তো পারতেছি, এই জন্য এখন আপনার এখন আপনাদের কাছে তো যে আপনারা যে কয়েকদিন ধরে ফেসবুক থেকে শুরু করছেন, আসলে প্রথম প্রথম মনে হয়েছে যে এটা জাস্ট ফান করতেছেন, তারপর আবার কখনো মনে হয়েছে না আসলেই রিয়েলি বাচ্চা, আবার যখন ভিডিও দেখলাম তখন মনে হয়েছে আসলেই ফান করতেছেন, কিন্তু আপনাদের অনেক ফ্যান আছে তারা আসলে অনেক কিছু সিরিয়াসলি নিছে, যে আপনাদের মাঝে আসলেই হয়তো বাচ্চা, হয়তো মেন্টোস বাচ্চা যাওয়া শোটা বন্ধ হয়ে যাবে, সেই আমরা কিন্তু অনেক কষ্ট পেয়েছি, এইটা একটু ইয়ে রাখেন যে ফান করবেন, ফানটা যেন একদম ফানটা যেন বোঝা যায় ফান হয়েছে, একদম রিয়েলিটি পর্যায়ে চলে গেলে কিন্তু অনেক কষ্ট পায়।
আর কি, আমি আপনাকে একটা জোকস বলি, জোকস বলে আপনার কলটা আমি রেখে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা আফগানিস্তান জোকস না বহু বছর, একটা জোকস কখনো হয়, একটা জোক বলি, সেটা হচ্ছে কাবুলের ঘটনা, এটা কাবুলে একটা ঘরের মধ্যে মানে একটা সরাইখানা টাইপের জায়গা ছিল, ওইখানে প্রচুর পাঠা রাখা হইতো, প্রচুর পাঠা রাখা হইতো, এবং ওই রুমে ওই ঘরটাতে কোনো পাঠা মানে কোনো মানুষ ঢুকতে পারতো না, মানে এত গন্ধ,
হ্যাঁ
দুর্গন্ধ, সেখানে কোনো মানুষ ঢুকতে পারতো না, মানে বাইরে থেকে ওই যে বাসি ফু দিয়ে পাঠা বের করে নিয়ে আসতো, বা দড়িটা ওরা বাইরে রাখতো যাতে টাইনার হাত থেকে পাঠাগুলো বের করে নিয়ে আসা যায়। একবার ওই রুমের ভেতর ঢুকলো, যে আব্দুটোফোবিয়া আছে রাজীবের, রাজীব গোসল করে না, কারণ ওই ঘরে যাকেই ঢুকানো হইতো সে বেরোয় আসতো, তাই রাজীবকে ঢুকানো হইলো ওই ঘরে, সব পাঠাগুলো বেরিয়ে এলো। যেটা হচ্ছে যে আমার এবং রাজীবের যে সম্পর্ক, ঠিক আছে, সাথে করে আমি এবং রাজীব হয়তো কোনোদিন এই জটিল জায়গা থেকে বের হব না, হয়তো আপনারা বের হয়ে যেদিন যাবেন
সেদিন বলতেছেন, মানে আমি আপনার গল্পে প্রথমে ভাবলাম আমি হচ্ছি রাজীব আর পাঠা হচ্ছেন আপনি, আমি এটা আমি মেনে নিলাম, আমি রাজীব আপনি পাঠা হইতেই পারেন, খুব স্বাভাবিক না। এখন আপনি বলছেন আপনারা যদি আপনি আমার শ্রোতাদেরকে
পাঠা বলতে পারেন না।
অবশ্যই তাকে আকিবকে অবশ্যই পাঠা বলা হয়নি, কিন্তু আকিবকে এটুকু বলা হলো যে আকিবের মতো অনেক শ্রোতারা হয়তো আমার এবং রাজীবের এই বন্ধুত্ব হ্যান ত্যান নিয়ে অনেক টেনশিত। সেটা হচ্ছে যে আপনাদের আপনাদের এই প্রেম হয়তো একদিন থাকবে না, কিন্তু আমাদের বন্ধুত্ব হয়তো বা থাকবে, এটাই আমি বলতে চাচ্ছি। আকিব ভালো থাকুন, সুস্থ থাকুন, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। শুনছেন মেন্টস খাও বুদ্ধির বাত্তি, আলো আরো জ্বালাও, আমরা আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। তোমরা শুনছো মেন্টস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফের তাছরুবি, আমার সঙ্গে রয়েছেন দা ইনবক্স কিং রাজীব হাসান, এবং আমরা কথা বলছিলাম
বন্ধুত্ব নিয়ে,
বন্ধুত্ব নিয়ে কথা বলছিলাম। এতক্ষণ তো শত্রুতা করে গেলেন, একতরফা যা মনে চায় আপনার কাছে, টিভি শো করতে গিয়ে টাকা নিচ্ছি, রেডিও শো আপনাকে বের করাচ্ছি, আপনার কাছ থেকে ইনকাম ট্যাক্সের নামে টাকা নিচ্ছি, বলেন বস। মাঝে মাঝে এইসব শুনতে খুব ভালো লাগে, বলেন।
আমি আপনাকে একটা গল্প শোনাই,
তার আগে আমি আপনাকে একটা গল্প শোনাই, সেটা হচ্ছে যে সুকুমার রায়ের একটা মঞ্চ নাটক ছোটবেলা আমরা করতাম, সেই নাটকটার নাম ছিল কখনো পরের উপকার করিও না। এবং কলকাতায় একটা কথা প্রচলিত আছে, এই কথাটা আমি সরাসরি রেডিওতে বলতে পারবো না, কারণ কথা মানে পুরো বাক্যটার মধ্যে জাস্ট একটা শব্দ, সেটা আমাদের রেডিও অ্যালাউ করবে না ব্যাপারটা বলার জন্য। কিন্তু আর কথাও একটি, উপকারীকে বাজে খাওয়া। একবার হলো কি, আমার একটা খুব শখ আছে, আমি মানুষের বিচিত্র কর্মকাণ্ড দেখে মজা পাই, মানুষের মানুষ নানান সিচুয়েশনে কিরকম আচরণ করে এটা দেখে, মানে আমি এটা আমি দেখতে পছন্দ করি।
এই জন্য মাঝে মাঝে একটা আয়নার সামনে দাঁড়ান,
এই জন্য আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই। ধরেন আমার কোন এক বন্ধুর বইয়ের বাচ্চা হয়েছে, আমি বলতাম বন্ধুর বাচ্চা, সেটা বললাম আজি বাটকায় বসতো, মানে সেই পুরানো এরকম অনেক বন্ধুর ওয়াইফের বাচ্চা হয়, আমি তাদেরকে দেখতে যাই, সবাই ভাবে আমি বাচ্চা দেখতে গেছি, আমি বাচ্চা দেখতে যাই না, আমি দেখতে যাই হচ্ছে বাচ্চা হওয়ার পর এই স্বামী স্ত্রী তাদের আত্মীয় স্বজন তাদের বন্ধু বান্ধব তারা কি রিয়াকশন দেখাচ্ছে, এই জিনিসগুলো আমাকে খুব বিস্মিত করে। একইভাবে শুনতে খুব খারাপ লাগবে আপনার, কেউ যখন মারা যায়, আমার কোনো আত্মীয় যখন মারা যায়, আমি সেই মৃত লোককে দেখতে যাই না, দেখতে যাচ্ছে আশেপাশের লোকজন কি করতেছে, তার ছেলে কি করতেছে, তার ভাই কি করতেছে, এটা আমি মজা পাওয়ার জন্য।
না না, একজন লেখক মাত্রই সে চরিত্রের চরিত্র বিশ্লেষণ করে, চরিত্র দেখতে চায়,
চরিত্র দেখতে, মানে মানুষ নানান, এবং আমি শুধু চরিত্র দেখতে চাই না, মানুষ কেন সেই চরিত্রে গিয়ে সে ওই রকম আচরণ করছে সেটা বোঝার চেষ্টা করি। আমার আপন দুই খালা, ছোটবেলা থেকে আমি দেখি যে আমার আপন দুই খালা তারা পরস্পর কথা বলে না, কথা বলে একদম ছোটবেলা থেকে দেখে আসতেছি তারা কথা বলে না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার সেই বড় খালার বিয়ে হইল, মানে আমার বড় খালা এবং বড় খালার পরের জন দুইজন ছোটবেলা থেকে দেখছি তারা কথা বলে, একদমই কথা বলে না, একই বাড়িতে থাকে একই বাড়িতে ঘুরে, কিন্তু কথা বলে দুইজন দুই দলে কথাই বলে না। তাহলে বড় খালার বিয়ে হলো আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তার বিয়েতে তার ছোট বোন মানে যে কথা বলতো না তার সঙ্গে মাটিতে গড়াগুড়ি দিয়ে কাঁপলো। ধরেন আমি এটা অনেকদিন বোঝার চেষ্টা করছি, যে বোনের সাথে সে বছরের পর বছর কথা বলে না, সেই বোনের বিয়েতে সে কেন এত কাঁপলো, আমি কারণগুলো বোঝার চেষ্টা করি। তাই কম আমার একটা শখ ছিল যে আমি আমার সাথে পর্যায়ক্রমে 100 জনকে বিদেশে নিয়ে যাব, আদম পাচা যেটা, ঠিক আছে, এবং দেখবো তারা কি আচরণ করে। এরকম একবার সুযোগ হয়েছিল, আমি টার্গেট যখন করছি প্রথমেই আমি পেয়ে গেলাম 35 জন। আমাদের বোম্বেতে একটা সেমিনার ছিল, সেই সেমিনারে ঢাকা থেকে অংশগ্রহণ করতে হবে, আমাদের একটা টিম যাবে 35 জনের টিম, তার মধ্যে 30 জন হচ্ছে জীবনে প্রথমবারের মতো পাসপোর্ট করেছে এবং প্রথমবারের মতো বোম্বে যাচ্ছে আমার সাথে। আমি ওই টিমে ঢোকার কারণই হচ্ছে আমি এই 30 জনকে দেখবো তারা কি আচরণ করে, কি কাজ করে, কি না করে, নতুন একটা দেশে গিয়ে তাদের হাবভাব কেমন বদলে যায়, এই ব্যাপারগুলো দেখবো। আমি এই কথাটা কেন বললাম যে কখনো পরের উপকার করিও না, এই ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে, আমরা যখন আমরা যেহেতু এতগুলো মানুষজন যাচ্ছি এবং আমাদের বাজেট খুবই কম, আমরা তখন সবাই খুব ছোট অল্প টাকা নিয়ে আমরা যাচ্ছি, আমরা ঢাকা থেকে একটা লোকাল বাস মুড়ির তিন টাইপের বাস রিজার্ভ করে আমরা ইয়েতে গেছি, বেনাপোল গেছি, তারপর হেঁটে বর্ডার পার হয়ে ওইখান থেকে আমাদের ওই বাস কোম্পানি আরেকটা বাস দেবে, ওইটা হবে নন এসি একটা গাড়ি। তা আমরা 35 জন, ওরা কি সব হিসাব টিসাব করলো আর আমাদের কি করলো, বাস দিল না আমাদের, এর মধ্যে তিনটা জিপ গাড়ি দিল, তিনটা জিপ গাড়িতে তোমরা 35 জন যাও। বুঝে ওদের কি টাটা সুমো যেটা থাকে, অনেকজন বসতে পারে, এক একটাতে 12 জন করে বসতে পারে, দেখেন তো ম্যাক্সিমাম প্রথমবার বলে। আমি জানি যে টাটা সুমোটা ওই রাস্তায় কত ভালো চলে, কারণ ওই আপনার পেট্রাপোল থেকে মানে ইন্ডিয়ার ওই সাইড থেকে কলকাতা পর্যন্ত যেতে রাস্তার অবস্থা খুবই খারাপ, ওটা এসি বাস হোক আর নন এসি বাস হোক যান শেষ হয়ে যায়, সেখানে ফোর হুইলার জিপ থাকলে জার্নিটা মজার হবে, কিন্তু একজনও জিপে উঠবে না। তাদের কথা হচ্ছে আমরা টাকা দিছি বাসের জন্য, আমরা জিপে করে কেন যাব কলকাতা? দাদারা বোঝানোর চেষ্টা করতেছে, আরে গাধা, বাস ভাড়া যদি হয় 60 টাকা তাহলে জিপের ভাড়া হচ্ছে 100 টাকা। আমাদের বাসটা নষ্ট বলে, আমাদের এই বাসটা তোমাদের যে বাসটা কলকাতা নেই ওটা নষ্ট বলে তোমাদেরকে আমরা মানে পকেট থেকে গচ্চা দিয়ে জিপ দিচ্ছি,
আরামে যেতে পারবে,
আরামে যেতে পারবে, এবং এসি জিপ কেউ যাবে না। এবং সবাই কারণ ঢাকা থেকে সবাই শুনে গেছে, কলকাতার লোকরা খুব শেয়ানা হয়, তো ওইখানে গিয়ে হ্যাঁ ওইখানে গিয়ে বর্ডারে বলতেছে আমাদের বোকা পাইছেন, আমরা খোঁজ খবর নিয়ে আসছি আপনার এরকমই হয় না, ওদের সামনে ওদের দেশে দাঁড়া ওদের সামনে বোকা পাইছেন, আমাকে বোকা পাইছেন, আমি জানি আপনারা কেমন, আমাকে বাস দিতে হবে, বাস নষ্ট তো না, না নষ্ট হলে টাকা ফেরত দেন, হাইটা যাবো কলকাতা এই টাইপের। মানে কিছুক্ষণের মধ্যেই পেট্রাপোলে ওই খেলাস ওই লোকটার নাম ছিল গোপাল, তার সঙ্গে এক হাতাহাতি হয়ে গেল, ঠিক আছে, এবং গোপালের সঙ্গে হাতাহাতি দিতে ভাবলে আমার এখনো গা কেঁপে ওঠে, কারণ গোপাল হচ্ছে ওই বর্ডার এলাকার মোটামুটি মাফিয়া টাইপের একটা লোক, তারে আমাদের একটা ছেলে মারতে গেছে, সে ফু দিলে আমরা 35 জন হাওয়ার সাথে মিশে যাবো। মানে বর্ডার এলাকার মতো জায়গায় সে ট্রান্সপোর্টের ব্যবসা করে, তার হাতের জোরটা জানতে হবে। তারপর তখন সে চমৎকার একটা কথা বলছিল, এটা তোমাদের দোষ না, এটা আমাদেরও দোষ, আমাদের কেউ সু মানে সুপরামর্শ দিলে ওই পরামর্শ কানের ফুটো দিয়ে ঢুকে না, অন্য কোথাও দিয়ে ঢুকে, যেন আমরা বুঝি না, তোমাদের তখন উপকার করতে নেই। যাই হোক, তারপর আমি বললাম যে আমি জিপে যাবো, এরকম আমার মতো 12 জন রাজি হলো, এবং আমরা আরামে কলকাতায় জিপে গেলাম FM রেডিও শুনতে শুনতে, আর বাকিরা ওরা বাসে, প্রায় আমরা জিপে প্রায় 1.5 ঘন্টায় কলকাতায় পৌঁছে গেলাম, আর ওদেরকে আরেকটা বাস জোগাড় করে ঠেসে ভরে দেওয়া হলো, ওরা প্রায় 3.5-4 ঘন্টা লাগিয়ে প্রায় অব্যবহৃত অবস্থায় কলকাতায় পৌঁছলো, এবং পৌঁছে এমন ভাব করতে লাগলো নিশ্চিত অসাধারণ জার্নি আর ছিল। রবীন্দ্রনাথের একটা কথা আছে, বাঙালি ঠকে, পৃথিবীর সব মানুষের মতো বাঙালি ঠকে, বাঙালি ঠকার বিশেষত্ব কি জানেন, পৃথিবীর সব মানুষ সরাসরি ঠকে, কিন্তু বাঙালি খুব আয়োজন করে ঠকে, মানে খুব মানে পৃথিবীর সব জায়গায় মানুষ ধরা খাচ্ছে। ধরেন আমেরিকান একটা লোক রাস্তায় বের হয়েছে, তাকে ছিনতাইকারী ধরছে, সে 1 সেকেন্ড ওয়েট করো বলে সে হাতের ঘড়ি, পকেটের মোবাইল, সানগ্লাস, মানি ব্যাগ সব বের করে দিয়ে দেবে, তারপর সে নিরাপদে বাসায় চলে আসবে। আর আপনার আমার মতো শেয়ারা বাঙালি সামনে ছিনতাইকারী পড়ছে, প্রথমে আমরা বিকট চিৎকার, বাবা গো বাঁচাও, আগে দিব, ভাই দিতেছি কিছু বললেন না, বলে আমরা সব খুলে তুলে দিলাম, দেওয়ার পর ছিনতাইকারী যখন চলে যাচ্ছে তখন আমরা একটা বিকট চিৎকার দিই, কে আছো বাঁচাও, ছিনতাইকারী এটা তোদের প্রফেশন, আপনার প্রফেশনে যদি আমি হ্যাম্পার করি আপনাদের ছিনতাইকারী ঘুরে আসে, ছোট দেখতে চটকানা মারে, বড় দেখলে অনেক সময় ড্যাগা ম্যাগার বুকে বসে, ফলে লাভটা কি হয়, ওই আপনার ঘড়ি গেল, মানি ব্যাগ গেল, ল্যাপটপ গেল, মোবাইল গেল, মাঝখানে পেটে
খাইলো কান্ডো পাও,
কান্ডো পাও মাইর খাইলো। আরো ঝামেলাটা কি, ছিনতাইকারীদের তো ইনভেস্টমেন্ট কম, যারা ভাবে যে ছিনতাইকারীদের কাছে অত্যাধুনিক বিদেশি ইটালিয়ান রিভলভার থাকে, তারা মানে তারা ছাগলের রদ্দ, বাইতুল মোকাররমে ওই একই রকম দেখতে খেলনা পিস্তল পাওয়া যায় ওগুলি,
মানে SME, এটা বীর ভাষা, স্মল এন্ড মাঝারি এন্টারপ্রেনার,
স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার, SME, হ্যাঁ স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনার, তো তাদের তারা যে একটা দামি ঝকঝকে চকচকে ছুরিও থাকবে এটাও তো নাই, তারা ওই ধরেন খুর মুর নিয়ে আসে, যে খুর ধরেন সেই সর্বশেষ ওই খুর দিয়ে সিরাজউদ্দৌলা, হ্যাঁ সিরাজউদ্দৌলা তার দাড়ি কামিয়েছিল, ঠিক আছে, ওই জং ধরা খুর, ঝামেলা কি ওই খুরের বস, ওটা যদি ঢুকানো হয় বা যদি কোথাও কাটা হয় সেলাই ধরেন না, এত জাম থাকে অবস্থা, কাটাতে যতটা যন্ত্রণা, ওই জার্মের যন্ত্রণায়
তাকে বছরের পর বছর ঘুরতে হয়। মানেটা তাহলে কি দাঁড়ালো?
কি দাঁড়ালো?
আমরাও ঠকি, ওরাও ঠকি। আমরা খুব আয়োজন করে নাটক করে ঠকি, নাটক করে ঠকি। বাসে উঠছে যে আমাদের এইখানে আমাদের এবিসি বিজ্ঞাপন বিভাগে একজন আছে, নাম বলবো না, আর নাম বলেই ফেলি, আমাদের কবি মাসুদ ভাই, ঠিক আছে? মাসুদ ভাই বাসে উঠছে, মেয়ে দেখতে সে এক জেলায় যাবে, খুবই সতর্ক। বাস উঠার পর বাসের এক লোক বলছে যে ভাই বাস ছাড়তে দেরি আসে, আসেন চা সিগারেট খাই না, আমি অপরিচিত লোক, কালে নিয়ে যেতেছে দোকানে, সে যাবে না, যায় অমুক ভাই আসেন, যাবে না। তারপর মাসুদ নিজেই আরেকজন লোককে চলেন বস, কিছু খেয়ে আসি। কি খাইছে জানেন বস? আপনি শুনছেন বাসে কেউ হালুয়া খায়? সে হালুয়া দিয়ে পরোটা খাইছে। সে মাসুদকে দুই দিন পর অচেতন অবস্থায় আমরা উদ্ধার করে নিয়ে আসছি, এবং মাসুদ এখনো ব্যাখ্যা দিতে পারে না কেন সে বাসে মানুষ চা খায়, মানে যাত্রা বিরতিতে চা খায়, ঠিক আছে? মানুষ চা খায়, কোল্ড ড্রিঙ্কস খায়, কেউ বিড়ি সিগারেট খায়, কেউ পান খায়, হাইওয়ে ট্রিপ হইলে হয়তো লাঞ্চ বা ডিনার করে, কিন্তু আজ অব্দি আমরা এটা বের করতে পারি নাই। হালুয়া কেন মাসে বসে খেলে, ঠিক আছে? এবং আপনি মানে তাকে দুই দিন পর তাকে ট্রেস করা গেছে, তার পকেটে এবিসি আইডি কার্ড ছিল, বুক ছিল, তমুক ছিল, দুই দিন পর তাকে ট্রেস করা গেছে, তার যে জ্ঞান ফিরে আসে, সে ফুল দুই দিন কোমার মধ্যে ছিল। এটা বিশ্ব মেডিকেল সায়েন্স, এটাকে এখনো এখনো তারা রিসার্চের আওতায় রাখছে, যেটা বিস্ময়কর ব্যাপার। দুই দিন একটা লোক কমায় কোন প্রকার মেডিকেল সাপোর্ট ছাড়া, তারপর সে আমার জ্ঞান ফিরে পাইছে, সে নিয়মিত অফিস করে যাচ্ছে, কিন্তু সে সবই বলতে পারে, খুবই সতর্ক ছিল, কিন্তু কেন সে হালুয়া খেয়েছে, জগতে এত কিছু থাকতে তাকে কেন হালুয়া খেতে হলো, এটা কেউ জানে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম একটা কৌতুক আছে, সেটি হচ্ছে এক ব্রাহ্মণ খুব সস্তা একটা ছাগল পেয়েছে বাজারে, ছাগল সে মাথায় করে নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাচ্ছে, রাস্তায় এক লোক, রাস্তায় একদল লোক তাকে টার্গেট করছে, যাদেরকে বলা হয় হচ্ছে, তারাও এক ধরনের চিন্তাইকারী, কিন্তু তাদেরকে তখনকার দিনে বলা হয় ঠক, এখন যেমন আমরা রাস্তাকে বলি হচ্ছে ঠেকবাজ, আর আগে ওদেরকে বলা হয়তো ঠক, ঠক থেকে ঠকবাজ, ঠকবাজ থেকে এখন আমরা হয়তো ওটাকে অন্য সেন্সে ঠেকবাজ করে ফেলছি। তো সেই বুড়া লোকটাকে গিয়ে প্রথমে এক ঠক বলল, আরে বামুন মশাই, ছি 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 ছি, আপনি তো কি ভীষণ ঠকা ঠকেছেন, কেন আপনার মাথায় এটা কি কচি পাঠা, কিসের পাঠা, আপনি তো পাঠা বলে আপনার হাতে তো কুকুর ধরাই দিস, আপনি তো কাঁধে কুকুর নিয়ে চলতেছেন। ব্রাহ্মণ, কি কুকুর? আবার সে না, সে হাতে থেকে নিজে দেখে শুনে কচি একটা ছাগল কিনছে, তারে রাস্তার এক লোক বলছে যে আপনি মাথায় কুকুর নিয়ে হাঁটতেছেন, সে শুনে বিশ্বাস করছে, আবার দেখতেছে না এটা তো আসলে ছাগল, ও তাইলে সরি আমার হয়তো ভুল হয়েছে বলে ওই লোক চলে গেছে। কিছুক্ষণ পর যাওয়ার পর আরেকটা লোক বলতেছে, এ কি আপনি কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন? তখন সে কনফিউজ হয়ে, কুকুর নিয়ে যাচ্ছি মানে, এটা তো ছাগল, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভুল হয়েছে তাহলে। এরপর আরেকজন বসছে রাস্তায়, আপনি না ব্রাহ্মণ, আপনি একটা কুকুর কোলে নিয়ে কোথায় যাচ্ছেন? তখন সেই ব্রাহ্মণ সরাসরি কনফিউজ হয়ে গেছে যে আমি হয়তো সত্যি কুকুর নিয়ে যাচ্ছি বলে সেই ছাগলটাকে নামায়া রাস্তার পাশের পুকুর থেকে ভালো করে গোসল টোসল করে বাড়ি চলে গেছে। পরে ছাগলটাকে নিয়ে ওই তিন বন্ধু আরাম করে খেল। বাঙালি থাকে বস, কিন্তু তো আয়োজন করে থাকে, খুবই আয়োজন করে থাকে,
কিন্তু ওই তিন বন্ধু তো জিতলো,
সেই তিন বন্ধু তো জিতলো, ঠিক আছে? তো কিন্তু তারা তো রাজীবের মতো পণ্ডিত নয়, সাধারণ মানুষ। এই রাজীব যেমন ওই যে কি কি ট্যাক্স যেন দিচ্ছেন, লাইটের ট্যাক্স, মেকআপ ট্যাক্স, তারপর হচ্ছে নন প্রফেশনাল আর যে ট্যাক্স দিয়ে রাজীব ঠকেছে। কেমন লাগছে ঠকা ঠকার পর?
কয় মিনিট আসছে,
ভাষা কেন হারিয়ে ফেললে?
কেন আপনি তো 16 মিনিট ব্যাপী একটা গল্প বললেন, ব্রেকটা আবার 4 মিনিটের, 4 মিনিটে তো আবার গল্পটা আমার শেষ হবে না, তো 4 মিনিটেই শেষ করে দিই। আপনারা খরগোশ আর কচ্ছপের গল্প শুনছেন? এই তিন মিনিট মানে একটার ব্রেকে দেওয়া হবে না, আমি গল্প শেষ করবো তারপর ব্রেক।
অবশ্যই
আমি আগে গল্প শেষ করবো তারপর ব্রেক,
ঠিক আছে? বলতেই হবে।
আচ্ছা ইয়ার একটার ব্রেকে কত কটাকা না আমি কিনে নেবো? সে যখন ষোলো মিনিট কথা বলে জাহিদ তখন কিন্তু ব্রেক আসে না।
আপনি কি ঘড়িদারে গুনছেন?
অবশ্যই আমি ঘড়িদারে দেখছি। সে যখন ষোলো মিনিট কথা বলে তখন তো ব্রেক আসে না, যখন আমি গল্প করতে চাই তখন ব্রেক আসে কেন? তখন হ্যাঁ তখন আঙ্গুল দেখাও না, আর আমি কথা বলতে গেলে এরকম এরকম আম্পায়ারের মতো কিছু সিগন্যাল রিভিউ সিগন্যাল হ্যাঁ দেখছেন আপনারা? আপনারা সংগ্রামী মেন্টস বাত্তি জ্বালার শিল্পী সংগ্রামী পরিষদের পক্ষ থেকে এই শোকে আপনারা বয়কট করবেন না? নিন্দা জানানোর পর্যায়ে আর নাই, এখন আমাদের আশপাশে আন্দোলনে যেতে হবে। আপনাদের সরাসরি আন্দোলনে যাইতে আপনারা আছেন? মঞ্জু ভাই হচ্ছে সাধারণ সম্পাদক, রোমান ভাই হচ্ছে কি আপনি কি দিতে বলেন? হ্যাঁ আর আমি হচ্ছি সভাপতি আর কি, যদিও আমার হওয়াটা ঠিক হচ্ছে না। তারপর জাতির দাবির মুখে নাই না জাতির দাবির মুখে এবং এই আন্দোলন কতক্ষণ আছে এই আন্দোলনের মুখে আমরা মেন্টস বাত্তি জ্বালার সংগ্রামী শিল্পী পরিষদ দশ মিনিটের জন্য ওয়াকআউট করলাম। যতক্ষণ আসিবেন দাস রবি আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করবেন না, জাহিদ অবশ্যই, এরা সব হচ্ছে বুর্জোয়া, আমরা পুঁজিবাদী বুর্জোয়া,
এরা সব হচ্ছে রসুন।
রসুন মানে
সব এক
জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব এক জায়গায় আউটসোর্সিং করে, ঠিক আছে
বস। আপনি যে সংগ্রামী পরিষদের
সভাপতি
হচ্ছেন, রবি ভাই কথা বলতেছে, এখন আঙ্গুল
দেখাও আপনি, আমি বলি আপনি আপনি সভাপতি হচ্ছেন সংগ্রামী পরিষদের, বাসায় গিয়ে শিলংয়ের ম্যাপটা ভালো করে দেখে নিও,
আর মেন্টাল খরচ কিরকম
একটু জেনে নিন, কারণ শিলংয়ে ঘোরাঘুরি করতেছেন তারপর কেউ ধরলাম আমি তো রেডিওতে শো করি, বিরাট সেলিব্রিটি ওই একই জায়গায় নিয়ে যাবে। ছোট্ট একটা বিরতি আমার কথা, ছোট্ট একটা বিরতি যে কথা আছে কাজের কথা ওইটা দুই সেকেন্ডে বলে ফেলা যায়, যেমন ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন মহাপণ্ডিত রাজীব হাসান,
এবং আমি একটা গল্প বলতে চাই,
ওই যে শিয়ালের গল্প বলতে,
শিয়াল না খরগোশ আর কচ্ছপের গল্প শুনছেন?
না
বলেন। এই ব্যান্ডি আপনারা শুনছেন খরগোশ আর কচ্ছপের গল্প? না আপনারা শোনেন নাই, একটা ছিল খরগোশ একটা ছিল কচ্ছপ, তাদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে, শুনছেন আপনার গল্পটা?
দৌড় পর্যন্ত শুনছি,
দৌড় পর্যন্ত শুনছেন না? ধরা যাক খরগোশটার নাম আসিফ এন্তাজ রবি আর কচ্ছপটার নাম রাজীব হাসান, কারণ কি খরগোশটার মতো আসিফ এন্তাজ রবি অনেক ফাস্ট অনেক স্মার্ট অনেক তুলতুলে, আর রাজীব হাসান খুবই ধীর সেকেলে অচল চলে না খুব একটা।
তার থেকে বড় কথা রাজীব হাসানের বাইরে একটা খোলস আছে,
রাজীব হাসানের বাইরে একটা খোলস আছে, যে খোলসটায় সে তার সকল অভিমান সকল কষ্ট লুকিয়ে রাখে, ঠিক
আর সেন্টিমেন্ট বাইরের নাম।
তো ওই খরগোশ কচ্ছপের মধ্যে দৌড় শুরু হলো, খুব স্বাভাবিকভাবেই খরগোশ আসিফ এন্তাজ রবি হেভি স্পিডে দৌড়াতে দৌড়াতে অনেক দূর প্রায় ফিনিশিং লাইনের কাছাকাছি চলে গেল, আর কচ্ছপ রাজীব হাসান ধীরে ধীরে টুক 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 করে এগোচ্ছে। খরগোশ আসিফ এন্তাজ রবি ফিনিশিং লাইনের দিকে উঁকি মেরে তাকে বললো, আর তো মাত্র কয়েকটা স্টেপ, আর কচ্ছপ কই? কচ্ছপ তো নাই। শুনছেন আপনারা গল্পটা?
এই পর্যন্ত শুনছি,
এই পর্যন্ত না আপনারা গল্পটা শুনেন নাই। খরগোশ আসিফ এন্তাজ রবি ভাবলো একটু জিরিয়ে নেই, খরগোশ আসিফ এন্তাজ রবি একটু আমোদ প্রিয় বটে, এটা জিরিয়ে নিয়ে সে ওখানে কোমল পানীয় খাগলো খাগলো একটু, যা হয় আর কি ঘুমাই গেছে,
কোমল পানীয় খেয়ে
ঘুমাই গেছে। আর কচ্ছপ রাজীব হাসান কষ্ট করে টুক 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 করে এগিয়ে গিয়ে একদম ফিনিশিং লাইনে পৌঁছায় গেল। তারপর কি হলো এটা শুনছেন আপনারা গল্পটা?
এই পর্যন্ত
শোনেন নাই, শোনেন নাই। তারপর কচ্ছপ রাজীব হাসান ফিনিশিং লাইন কিন্তু স্পর্শ করেনি, সে তার মোবাইল ফোন বের করেছে, বের করে ফোন দিস, ফোন দিয়ে দেখে ওয়েটিং ওয়েটিং হবেই। খরগোশ আসিফ এন্দাস রবির অনেক প্রেমিকা, তাকে গ্রামীণ ফোন নেটওয়ার্কের কথা বলতে হয়, এয়ারটেল নেটওয়ার্কের কথা বলতে হয়, রবি নেটওয়ার্কের কথা বলতে হয়, বাংলা লিঙ্ক নেটওয়ার্কের কথা বলতে হয়, সিটিসেল, মানে তার অনেকগুলো মোবাইলে অনেকগুলো সিম, তাকে এমনকি হোয়াটসঅ্যাপ এবং ভাইবারেও কথা বলতে হয়। কিন্তু কসব রাজীব হাসান তারপরও আবার ফোন দিল, আবার ফোন দিল, আবার ফোন দিল, আবার ফোন দিল, বারবার ফোন দিল, এবং অবশেষে আধা ঘন্টার চেষ্টায় ফোন পেল। এবং কচ্ছপ রাজীব হাসান আসিফ এন্দাস রবিকে বলল, রবি ভাই আমি ঠিক ফিনিশিং লাইনে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, ফিনিশিং লাইনটা আমরা একসঙ্গেই টাচ করব। ইসপের শোনেন নাই, সেটাই তো আমি মুস্তাফা গল্প শুনেন নাই, ইসপের এই গল্প মোরাল কি জানেন? মোরাল হচ্ছে ফিনিশিং লাইন একসঙ্গে কাজ করতে হয়, মোরাল হচ্ছে স্টুডিওতে একসঙ্গে ঢুকতে হয়, মোরাল হচ্ছে স্টুডিওতে যে হয়তো কথা বলে না জাহিদ তাকেও ঠিক সময় এসে ঢুকতে হয়, যে হয়তো কনসোল চালায় মনি তাকেও ঠিক সময় আসতে হয়, যেহেতু গিটার বাজায় মঞ্জু তাকেও ঠিক সময় আসতে হয়, যেহেতু অক্টোব্যাট বাজায় লোমান তাকেও ঠিক সময় আসতে হয়, এবং অবশ্যই আসিফ এন্দাস রবি এবং রাজীব হাসানকে একসঙ্গে আসতে হয়। এটাই হচ্ছে বন্ধুত্ব, বন্ধুত্ব মানে হচ্ছে একসঙ্গে ফিনিশিং লাইন টাচ করা। আমাদের বন্ধুত্ব এরকমই, আমরা কখনো কেউ কাউকে খোঁচা মেরে ল্যাং মেরে এগিয়ে যাই, কিন্তু আবার অপেক্ষা করি সে ল্যাং মেরে উঠুক, কারণ সে না উঠলে আরেকবার ল্যাং তো মারা যাবে না, ল্যাংটা মারবো কেন? তো আমরা কি ওই গানটা করতে পারি?
আপনার আপনার এই কথা শুনে আমার সত্যিকারের একটা ঘটনার কথা মনে হয়ে গেল, সেটা হচ্ছে যে এর আগে আমি একটা শো করতাম, ওই শোতে আমার সঙ্গে ছিল বাবাল্লা ভালো, আমি তার সঙ্গে ছিলাম, তিনি এখন আপনার বস, আপনার নতুন ভেঞ্চারের বস, এই গল্প একটু জমা করতে চাই। সে আমাকে বললো যে আপনি কি রেডিওতে শো করতে চান? আমি বললাম হ্যাঁ শো করতে চাই, তাহলে একটা আইডিয়া ডেভেলপ করে, ঠিক আছে আইডিয়া ডেভেলপ করে সুন্দর করে গুছায় পাঠাইলাম তাকে, এক পৃষ্ঠার একটা আইডিয়া পাঠাইলাম। সে বললো হয়েছে মোটামুটি, ডিটেলস স্ক্রিপ্ট করেন, ওই স্ক্রিপ্টটা আমার কাছে এখনো আছে, আমি 26 পৃষ্ঠার একটা স্ক্রিপ্ট করে তাকে মেইল করলাম। সে বললো আচ্ছা ঠিক আছে এটা নিয়ে দেখি কি করা যায়। তারপর সে ওটা নিয়ে এবিসি রেডিওতে আসলো, আসার পর যাই হোক এবিসি রেডিও ওই স্ক্রিপ্ট দেখে জিনিসটা পছন্দ করলো, পছন্দ করার পর একটা মিটিং কল করলো। তো সেই মিটিং যখন সে কল করা হইল এবিসি রেডিও যখন, তখন আমার প্রথম এবিসি রেডিওতে আসা, এবং আমি এবিসি রেডিও এই যে ঘোর প্যাচ আলা সিঁড়ি এটা আমি চিনতে পারিনি। যাই হোক মিটিং এ আসার পর যে যে 26 পৃষ্ঠার স্ক্রিপ্ট আমি তাকে পাঠিয়েছিলাম, সেই 26 পৃষ্ঠার স্ক্রিপ্ট সে মিটিং আমাকে দিয়ে বলল চোখ বোলায় না, মানে মিটিং এ আরো তখনকার প্রোগ্রাম চিফ আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ফারুক ভাই, অসম্ভব প্রিয় মানুষ আমার, আরো বেশ কয়েকজন ছিলেন, মা মারুক ছিল, সে এমন ভাত ধরে দিল এই যে স্ক্রিপ্টে নজর বোলায় নেন তো দেখেন তো এটার সাথে আপনি কোঅপ করতে পারবেন কিনা, আমার স্ক্রিপ্ট সে আমাকে মিটিং আমি স্ক্রিপ্ট দিয়ে আরো হতভম্ব হয়ে গেলাম, কারণ হচ্ছে ওইখানে কোনায় সে আমার নিজের নাম লিখে দিয়েছে রচনা ও পরিকল্পনা, যা বড় ঘাটে নৌকা আমাদের কিছু ঝামেলা আছে। তারপর কি হলো ফাইনালি শোটা শুরু হলো, এরকম ছোটখাটো জিনিস ছোটখাটো দুঃখ আমারও আছে একটু বলে নেব, সব দেশে আমাকে যাচ্ছে তাই, যেমন রবি ভাই শোর আগে পানি খেয়েছে, রবি ভাই শোর আগে কফি খেয়েছে, এবিসি রেডিও তাকে কফি দিয়েছে, এই জন্য সে কথা ঠিকভাবে বলতে পারছে না, কারণ কুকুরের পেটে কফি সহ্য হয় না, এটা কথা। তো প্রথম তিন চারটা শো না আমি এক ধাত্রি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর পঞ্চম শো থেকে আমি বলা শুরু করলাম, ষষ্ঠ শোতে এসে লাইভ শোতে এই আপনার এই ডায়লগটাই দিল না, আমাদের উচিত হচ্ছে যে আমরা বন্ধুত্বের খাতিরে শোটাকে জমিয়ে তোলার জন্য একজন আরেকজনকে অ্যাটাক করব, ধাক্কা মেরে ফেলে দেব, তারপর তাকে আবার সোজা করে দাঁড় করানোর দায়িত্ব কিন্তু আমাদেরই, মানে এই বসে নতুন আইন করলো, মানে আমি আপনাকে মানে আমি ওকে পচাবো, শেষে আবার সেটা রিপেয়ারও করে দিতে হবে। আপনারা আপনি এবং আপনার বস, আপনাদের দারুণ রস, এত রস আমার নাই। ফাইনালি কি হয়েছিল জানেন বস? ফাইনালি শোটা বন্ধ হয়ে গেছিল। ফাইনালি সেই শোর স্বপ্নদ্রষ্টা মানব শো থেকে দৌড়ায় পালাইল। তারপর কিছুদিন সেই শো চালালো শিফার, কিছুদিন যাই
মনির, কিছুদিন
কিছুদিন মনির, সেটা হচ্ছে যে দুই বন্ধু, একজন কচ্ছপ আর একজন খরগোশ, তারা থাকে কারণ বাজার। কচ্ছপ হচ্ছে রাজীব হাসান, মানে রাজীবের ওইটাই আমি রাখলাম। আর খরগোশ, খরগোশটা বলে শিয়াল বলি বস, আপনি তো আমাকে ফক্স বলেন, শিয়াল হচ্ছে রবি। তো দুই বন্ধু যাবে কারণবাজার থেকে গুলশান। কেন যাবে গুলশান? এই কারণে যাবে কারণ কচ্ছপের একটা দরকার আছে গুলশানে। এখানে গুলশানের আমি বললাম একটা কেউ,
মানে কচ্ছপ আমি,
আপনি আপনি কচ্ছপ,
কচ্ছপের দরকার
গুলশানে যাবে। ঠিক আছে, দুই বন্ধু হাঁটা শুরু করলো, রাস্তায় ভীষণ জ্যাম। ঢাকার রাস্তার এমন অবস্থা যেখানে কচ্ছপ এবং শেয়াল একই কাতারে চলে আসে। আপনি বাইসাইকেল নিয়ে ঢাকার রাস্তায় আগে পৌঁছায় যাবেন প্রাইভেট কারের চেয়ে, কিন্তু যেহেতু প্রয়োজনটা কচ্ছপের এবং কচ্ছপকে বন্ধু ভাবে শেয়াল রবি, সেই জন্য রবি কি করলো জানেন? যে মেয়েটার সাথে রাজীব দেখা করতে যাচ্ছিল, যে জিনিসটা দেবার জন্য একটা ফুল, গোলাপ ফুল, সেটার ছবি তুলে মেয়েটাকে ভাইবারে পাঠায় দিল, কারণ সেদিন ছিল মেয়েটার জন্মদিন। ফিনিশিং লাইন একসাথে টাচ করতে হয়, এটা একটা অবাস্তব ধারণা, তাহলে পৃথিবীতে অলিম্পিক বলে কিছু ছিল থাকতো না, ইন্ডিয়া টিম বাংলাদেশে খেলতে আসতো না, তাহলে ফিনিশিং লাইন একসঙ্গে টাচ করতে হবে, খেলার দরকার কি? এখানে এখানে গোল ড্র হয়ে যেত। বন্ধুত্ব সেটাকেই বলে, বন্ধুত্ব মানে এইটা না যে ফিনিশিং লাইন একসঙ্গে টাচ করতে হবে। বন্ধুত্ব হচ্ছে একজন শিয়াল হয়ে একজন খরগোশ হয়ে তোমার বন্ধু রংপুরে সেই ক্লাস খরগোশটার জন্য ইনোভেটিভ আইডিয়া বের করে দ্রুততম সময়ের জন্য, দ্রুততম সময়ের মধ্যে সহজে তার প্রেম যাতে সহজে সফল হয় সেই ব্যবস্থা করে দেওয়া। ফিনিশিং লাইন একসঙ্গে টাচ করে না। আপনি কেন বলতেছেন? তারা কেমন একটা ফোন নেন, অনেকক্ষণ ওয়েট করতেছে। হ্যালো,
হ্যালো,
অনেক দিন পর একটা মেয়ে আমাদের সাথে ফোন দিল।
আমি অনেকদিন পর ফোন দিই নেই মোটাও।
না না, তুমি অনেকদিন পর ফোন, অনেকক্ষণ পর আমাদের সাথে একটা মেয়ে ফোন দিল।
তাহলে বলো তো আমি কে।
বাতাসা
আমার বড় বোন ডাকে আমাকে বুনু।
বুনু, খুব সুন্দর। বান্ধবীরা কি ডাকে?
ফ্রেন্ডরা ডাকে ফুলবা।
আর তোমার বয়ফ্রেন্ড তোমাকে কি নামে ডাকে?
বয়ফ্রেন্ড নাইগো।
নাইগো বলে ডাকে?
নাইগো বলে ডাকে।
নাই মানে বয়ফ্রেন্ড নাইগো বলে ডাকে না, বয়ফ্রেন্ড জিনিসটা নাই আমার
লাইফে। কি বলো পূর্বা, এখনকার যুগে একটা মেয়ের অ্যাটলিস্ট পাঁচটা বয়ফ্রেন্ড থাকে মিনিমাম, ঠিক আছে? পাঁচটা বয়ফ্রেন্ড থাকে, কারণ আমার প্রত্যেকটা মানে মেয়েদের দোষ নাই, প্রত্যেকটা বয়ফ্রেন্ডের আবার পাঁচটা করে গার্লফ্রেন্ডও আছে মানে। হ্যাঁ, এবং এখনকার যুগ হচ্ছে দশমিলে করি কাজ হারিজিনী লাহিলা। একটা দুর্দান্ত রাশিয়ান জোকস আছে, রাশিয়ান জোকসটা হচ্ছে যে সুন্দরী, এই শোনো মঞ্জু লোবান শোনো, তোমরা তো দুজন সিনিয়র ম্যান, বলি একটু জ্ঞান থেকে বলো, দুজনকে আমি জ্ঞানী ভাবি। সুন্দরী কিন্তু চরিত্রহীন বউ ভালো নাকি দেখতে খারাপ কিন্তু চরিত্রবান বউ ভালো?
বউ বউই ভালো না?
আমি বলি সুন্দরী কিন্তু চরিত্রহীন বউ ভালো নাকি দেখতে ভালো না কুৎসিত কিন্তু চরিত্রবান বউ ভালো? মঞ্জু বলো।
চরিত্রহীন আর চরিত্র
বান,
চরিত্রবতী দরকার
আসলে। না মানে চরিত্রবান বলতে চরিত্রবতী বোঝানো হচ্ছে, মানে সৎ চরিত্র কোনটা কোনটা ভালো?
চরিত্র ব্যাপারটাই তো আপেক্ষিক, এটাকে আমি কি আপনি কিভাবে
লোবানের কি বলবো, আলোচনা ওই যে
ডিপ্লোম্যাটিক করে ফেলতে,
হ্যাঁ ডিপ্লোম্যাটিক করে ফেলতেছে। লোবানের কি মনে হয় যে একটা মেয়ে ধরো দেখতে খুবই সুন্দর কিন্তু তার ক্যারেক্টার খুব খারাপ, আর একটা মেয়ে দেখতে ভালো না কিন্তু তার ক্যারেক্টার ভালো,
দিতে ভোট দিতে পারি
মানে মানে
দেখতে খারাপ
কিন্তু ক্যারেক্টার ভালো, চরিত্র ভালো? এইটা হচ্ছে তোমার চিন্তা, এটা হচ্ছে আমার চিন্তা, এটা হচ্ছে মঞ্জুর চিন্তা। রাজীবের চিন্তা কি জানো?
জানতে চাই।
রাজীবের চিন্তা হচ্ছে সুন্দরী কিন্তু চরিত্রহীন মেয়ে ভালো, কারণ রাজীবের ব্যাখ্যা কি জানো?
কি ব্যাখ্যা?
একা একা গু খাওয়া চাইতে সবাই মিলে মিষ্টি খাওয়া ভালো।
ভালো যুক্তি, ভালো।
রবি ভাই তো সাধু মানুষ, ওই সে একটা গল্প বললো না যে আমার ফোন কি,
হ্যাঁ পূর্বা পূর্বা চলে গেছে, পূর্বা
যে ওনার সাথে
আসে যায়। রাজীব ভাইয়ের আরো কিছু বলার ছিল।
রবি ভাই তো যারা গল্প বললো না যে পাঠা কেউ থাকতে পারে না, পারে আমি ঢুকছি পাঠা সব বেড়ে আসছে।
ভাই আপনি কি সোডিয়াম লাইট সেই 53 সালে বলছেন?
না আমার
এতক্ষণ পরে মনে আসছে,
আমার একটা গল্প মনে
পড়ে।
আপনি কি কোমল পানি খেয়েছেন?
রবি হচ্ছে সাধু পুরুষ, সাধনা করতে করতে এমন সাধনা করতে এবং সাধনা ঔষধালয়ের ওষুধ খাইতে খেতে এমন পর্যায়ে চলে গেছে যে এরকম স্টুডিও ছোট ঘর আছে না, সেরকম ছোট ঘরে সাধনা করে, তার ঘরে যদি কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে ঢোকে সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায় একদম। রবি সাধনা করতে, আমি উদাহরণ হিসেবে বলতেছি, রবি সাধনা করতেছে, এক করাপ্ট রাজনীতিবিদ ঢুকছে, ধুর এইসব ভুয়া এইসব সাধু মাধু সব এগুলো ভন্ড, এইসব ঢুকছে সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেছে। সিরিয়াসলি এক ইনকাম ট্যাক্স অফিসার, সে বলছে এই যুগে এই আধুনিক যুগে মানুষ মঙ্গল গ্রহ জয় করতে চলে এসব সাধুর ঘরে ঢুকলে নাকি ভ্যানিশ হয়ে যায়। ইনকাম ট্যাক্স অফিসার ঢুকছে ভ্যানিশ হয়ে গেছে। এক সরকারি আমলা, সে বলে এইসব কত ফাইল ভ্যানিশ করে দিলাম। আর এক সাধু, সে ঢুকছে সেও ভ্যানিশ হয়ে গেছে। এক সুন্দরী মেয়ে, এক সুন্দরী মেয়ে একদিন আসিবিন্দা ছবি ধ্যান করছে, ধ্যানমগ্ন আসিবিন্দা ছবি। সেই সময় সেই সুন্দরী মেয়ে তার পায়ে নূপুর, হাতে চুড়ি, রিনঝিন রিনঝিন শব্দ তুলে সেই সুন্দরী মেয়ে আসিবেন তার ছবির সাধু আসিবেন তার ছবির সাধনা কক্ষে ঢুকেছে এবং সঙ্গে সঙ্গে আসিবেন তার ছবি ভ্যানিশ হয়ে গেছে। সাধনার
বিল ক্লিনটন যখন মনিকা লিনস্কিকে নিয়ে কেলেঙ্কারিতে পড়ল, যখন এই স্ক্যান্ডালটার কি হতো, তারপর তো ব্যাপক তদন্ত শুরু হলো এবং যুক্তরাষ্ট্রে খুব কমিটি আসা আছে যে প্রেসিডেন্ট ইমপিচমেন্ট করা, মানে তাকে সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে তাকে প্রেসিডেন্ট পদ থেকে চলে যেতে হবে। প্রেসিডেন্ট পদ থেকে যে কেউ পদত্যাগ করতেই পারে, কিন্তু মানে ব্যাপারটা এত এত অপমানজনক। তখন একটা খুব জোকস, আবার একটা জোকস হয়ে গেল, যে একটা জোক খুব পপুলারিটি পাইছিল, বলে দিই যেহেতু রাত দেড়টা বাজে এবং আমাদের যারা ১৮ বছরের উপর আছো তারা শুনো, আর নিচে যারা আছো তারা ফটো। তখন ক্লিনটন কারমনে বাক্য প্রার্থনা করছে, মনিকা সংক্রান্ত যা যা প্রমাণ আছে পৃথিবীতে সব ভ্যানিশ করে দাও, সব ভ্যানিশ করে দাও, সব ভ্যানিশ করে দাও। এবং ক্লিনটন এত এত আন্তরিক ভাবে প্রার্থনা করছিল,
প্রার্থনা
তার প্রার্থনা মঞ্জুর হয়েছিল, প্রার্থনা মঞ্জুর হওয়ার পর
ক্লিনটন আর কোনোদিন বাপ হতে পারবে না।
প্রার্থনা মঞ্জুর করার পর বিল ক্লিনটন টয়লেটে গেছে, ইস্যু করতে গিয়ে দেখে উপায় নাই, সব ভ্যানিশ হয়ে গেছে।
আচ্ছা আমি আরেকটা গল্প বলি, হ্যাঁ, এটা হচ্ছে দুই বন্ধু আর ভালুকের গল্প, শুনছেন আপনারা? আরে শুনছেন শুনছেন, ওই যে দুই বন্ধু বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, তার মধ্যে তারপরে ভালুক আসলো, শুনেন নাই লোন ভাই? শুনছেন না? দুই বন্ধু বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা ভালুক আসছে, দেখার সঙ্গে সঙ্গে এক বন্ধু গাছে উঠে গেছে। শুনছেন লোহান ভাই? শুনছেন? দুই বন্ধু বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা ভালুক আসছে।
আমি 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 গল্পটা একটু গুছাই বলি। রংপুর এর একটি গ্রাম, গ্রামের নাম তো জানি না, রংপুরের একটি গ্রাম, নাম হচ্ছে মিঠাপুকুর গ্রাম,
মিঠাপুকুর গ্রাম না, মিঠাপুকুর একটা উপজেলা,
উপজেলা রংপুরের মিঠাপুকুর উপজেলার একটা গ্রাম, গ্রামের নাম ভুলে গেছি। সেই গ্রামে রাজীব আমাকে বেড়াইতে নিয়ে গেছে, সেই গ্রামে আমি হাঁটছি, আমি আর রাজীব হাঁটছি। আমি তো ঢাকার ছেলে, ঢাকায় জন্ম, ঢাকায় বড় হওয়া, ঢাকার বাইরে বলতে আমি গিয়েছি লন্ডন, প্যারিস, হ্যানত্যান, এমন কোন জায়গায়, তো গ্রাম আমার সেভাবে আসলে দেখা হয়নি। তো রাজীবের পাল্লায় পড়ে যাওয়া,
গ্রামে এক দিয়েছে বাটখারায়, যে গ্রাম লেখা থাকে ৫০০ গ্রাম বাটখারায়,
তো গেছি হঠাৎ করে এক ভাল্লুক আসে। যেটা দেখে রাজীব গ্রামের ছেলে ঠাস করে গাছ উঠে পড়ছে, আর আমি তো গায়ের ছেলে না, আমি তো শহরের ছেলে, তা আমি উপায়ান্তর না দেখে আমি অজ্ঞান হওয়ার ভান করে শুয়ে পড়ছি। ভাগ্যিস অভিনয়ের উপর বেসিক কোর্সটা করা ছিল পুনে থেকে, পুনেতে করেছে।
এবং আপনার তাহলে এই যে আপনি যে প্রতিনিয়ত আমাদের সঙ্গে তো করতেছেন, করতেছেন অজস্র মেয়ের সঙ্গে যে অভিনয়টা করতেছেন, নিখুঁত অভিনয়, এবং
এটা একটা পুনে থেকে পাওয়া।
যেসব মেয়ের ধারণা রবি অনেকের কাছে মিথ্যা কথা বলে, কিন্তু কখনো আমার কাছে কখনো মিথ্যা কথা বলে না, এবং আমি তখন অবাক হয়ে ভাবি এই একটা প্রতিভা, এই একটা প্রতিভা জাস্ট বাংলাদেশে জন্মেছে জন্য তার প্রতিভা সঠিক ব্যবহারটা আমরা করতে পারতেছি না। আজকে যদি সে হলিউডে জন্মাইতো, টম ক্রুজ, ব্র্যাড পিট, থাকতে তো না আবাস বলেন, তা আমি অজ্ঞান। হ্যাঁ রবি অনেক জায়গায় মিথ্যা বলে, অনেক জায়গায় মিথ্যা বলে আমি জানি, কিন্তু আমার কাছে রবি কখনো মিথ্যা বলে, শিওর তোমার কখনো মিথ্যা বলে না, আমার কাছে কখনো মিথ্যা।
তারপর রাজীব গাছ থেকে দেখতেছে ভাল্লুক আসলো এসে, হ্যাঁ আমি শুয়ে রয়েছি, ভাল্লুক আমার গা শুকতেছে, রাজীব উত্তেজনা আছে, যেই বুঝিয়ে ভাল্লুক কপ কপ করে রবিকে খেয়ে ফেললো, তা না করে ভাল্লুক আমার কানের কাছে ফিস ফিস করে চলে গেল। রাজীব তখন নেমে আমার কাছে আসছে, যে ভাল্লুক তোমাকে কি বলে গেল? আমি বললাম, ভাল্লুক বলল বিপদের সময় যে বন্ধুকে ফেলে গাছে উঠে গিয়ে ফেসবুকে চেকিং মারে তার লাগে চইল না। এই গল্প সেকেন্ড ভার্সন আছে, শুনেন, একই গ্রামে ওই ভাল্লুক এবং তার বন্ধু দুই ভাল্লুক তারা যাচ্ছিল, হঠাৎ করে দেখে উল্টা দিক থেকে রাজীব আসবে আসতেছে। তারপর কি হলো যেন সেটা বাপনি বললেন,
আচ্ছা
ভাল্লুক তার গাছ উঠতে পারে না, পুনে থেকে অভিনয় করছো করে নাই।
আপনি ছন্দা খাওয়া ছাড়া কি কি খান? যদি বলতাম ভালো আছে আপনি জিজ্ঞেস করতেন কেন ভালো আছে? অবশ্যই জিজ্ঞেস করতেন না, কারণ আমাদের দেশে বলা কেমন আছে ভালো আছে, কাহিনী খেল কথা। আর যদি বলেন ভালো নাই, কেন ভালো নাই, কি হয়েছে, এইসব প্রশ্নের অত্যাচারে বেশিরভাগ মানুষ সে যতই খারাপ থাকে
ভাই ভালো আছে,
ভালো আছে। আচ্ছা চন্দা খান, আপনি কি করেন? রেডিও শুনে
বাচ্চা
কয়জন? একটা। আচ্ছা ছেলে না মেয়ে?
ছেলে।
বয়স কত?
6 বছর।
6 বছর। স্বামী কি করে?
জব করে, সে প্রাইভেট।
আচ্ছা একটা প্রাইভেট ফার্মে জব করে। এই মুহূর্তে উনি কি করছেন?
উনি ঘুমাচ্ছেন।
খুব ভালো লাগলো, আপনি একটু আস্তে কথা বলুন, আপনার স্বামীর ঘুম যেন না ভাঙে।
কোনো সমস্যা নেই, সে জানে,
সে জানে যে আপনি, সে যখন ঘুমায়
দুইজন টকবগে যুবককে ফোন দেন, এটা আপনার স্বামী জানে?
হ্যাঁ, ও তো বলছিল শুয়ে পড়ে আছে, আমি শুনবো এবং কল করবো।
ঘুমেটি ওষুধ টুষুধ খাওয়াই দেন নাই যায় এনি চান?
অবশ্যই না।
দেখেন একটা রেডিও শো শোনার জন্য স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর কোনো মানে হয় না, মনে দেখবেন স্বামী অ্যাডিক্টেড হয়ে গেছে।
আপনি কি কথা বলবেন?
হ্যাঁ,
আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলবেন?
এই ঘুম থেকে থাকেন, ঘুমান, উই আর নট দ্যাট ইম্পর্টেন্ট। একজন ঘুমন্ত মানুষকে ঘুম থেকে ডেকে তুলে মানুষের সঙ্গে কথা বলা যেতে হবে।
তবে রাজি তোর খবর,
তবে আমরা বিশ্বাস করতে আপনার স্বামী ঘুমাইছে বিষয়ে, আপনি প্রমাণ হিসেবে যদি আপনার স্বামী নাক ডাকে।
রাজীব, রাজীব কি কাণ্ড করছে যেন? রাজীব হচ্ছে আমাদের এক বন্ধুর বন্ধু, তাদের এক বড় বোন, ওই ভদ্র মহিলার বয়স হচ্ছে 48 বয়স্ক মহিলা, সে রাজীব কিন বক্সে লক করছে। তা রাজীব বলছে আপু কেমন আছে, বলছে তুমি আমাকে আপু বলতেছ কেন? মানে আলোচনার এক পর্যায়ে মহিলা রাজীবকে বলছে আমি আপনি আপনি নানা করতেছেন, আমি আমার ফাটা আমি যে কি ঝামেলার মধ্যে পড়ছে আমি আপনাকে বলি। শোনো কাহিনী কি, এক ভদ্র মহিলা, তার বয়স হচ্ছে 48 বছর, 48 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা যে 2 নম্বরই যেটা রাজীব করছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা। সে রাজীবকে লক করছে, রাজীব তার সঙ্গে কথা বলছে, কথায় কথায় বেরোইছে মহিলার বয়স 48 বছর। এরপর রাজীব তারা আপু বলা শুরু করছে, তো মহিলা বলতেছে এতক্ষণ আপু বলো না, এখন কেন আপু বলতেছে, এটা কি আমার বয়সের কারণ? বলতেছে না বয়সের কারণ না, এমনিই বলতেছি। বলে তাহলে শুধু আপু না, আমার নাম ধরে থাকবো, ধরা যাক মেয়েটার নাম হচ্ছে মিতু করার কথা। মেয়েটা তা রাজীব তাকে বলছে তুমি আমাকে নাম ধরে ডাকবা, রাজীব বলছে ঠিক আছে আমি আমার বড় বোনকেও নাম ধরে ডাকি। তো তোমার বড় বোন না, আমি তো তোমার বড় বোন না, এবং তোমার সাথে আমার ভাই বোনের সম্পর্ক হোক এটাও আমি চাই না। তাহলে কি সম্পর্ক? তো এই ভদ্রমহিলা বলছে আমরা বন্ধুর মতো। রাজীব বলছে হ্যাঁ, অসম বন্ধুত্ব তো হতেই পারে, গরিবের সাথে ধনীর বন্ধুত্ব হয়, ছেলের সাথে মেয়ের বন্ধুত্ব হয়, হ্যাঁ উজিরের সাথে নাজিরের বন্ধুত্ব হয়, আমিরের সাথে ফকিরের বন্ধুত্ব, আপনার সাথে আমার বন্ধুত্ব হতেই পারে। তখন ওই মহিলা বলছে তুমি কি আমার কথার ইঙ্গিত একদিনই বুঝতে পারছো না, এটা বিশেষ বন্ধুত্ব, তুমি আমাকে তুমি করে বলবা এবং আমরা স্পেশাল বন্ধু, সারা রাত কথা বলছে। তখন সে খালি জাস্ট বিকজ অফ ওই মহিলা বয়স 48, রাজীব তাকে বলছে দেখেন আপা, যেসব মেয়েদের বয়স 18 থেকে 26 তাদের দায়িত্ব আমি নিছি, আর যেসব মহিলার বয়স 40 এর উপরে তাদের দায়িত্ব রবি ভাই নিচ্ছে। বুঝলা, মহিলারা আমার কাছে কোথায় গেছে, আমার জীবন যৌবন তুলা ধুনা হয়ে গেছে। আমার বলো যে এটা কি ধরনের বন্ধুত্ব রাজীব, এটা কি ধরনের
দায়িত্ব নিলে,
কিসের না দায়িত্ব দেবো, আমার তো দায়িত্ব তো পরের কথা, আগে তো যে দায়িত্ব যে নেব না এটা যে তাকে বুঝাই বলতে হবে, কারণ সেটা আমাকে ভারপ্রাপ্ত করে দিচ্ছে। খারাপ হলো বলো, এটা কি ধরনের বন্ধুত্ব?
এটা আমি বলি নাই, আমি কিছুই বলি নাই, ঘটনা হচ্ছে যে একটা পারসেপশন তৈরি হয় মানুষের, এবং মানুষ যখন রেডিও শুনে বা কোনো লেখা পড়ে এটার সমস্যাটা কি, আমি কথক, আমি কথা বলছি, আমি গল্প, কারণ গল্প করছি, সে কিন্তু সরাসরি আমার সামনে নাই, একটা মিডিয়াম একটা কোন মাধ্যম ভায়া হয়ে
এমনি জ্বরের জন্য বাঁচি না, নতুন একটা টিভি চ্যানেল ওপেন করতে হবে, তার এডিটিং এর ঝামেলায় আসছি, তার মধ্যে সেই 48 বয়সের নারী আমার ফোনে বলতেছে যে তুমি নাকি 40 নিচে নামো না, 40 উপরে নাকি তোমার দরকার, আমি আনহ্যাপি আমার সামনে, মানে অদ্ভুত ব্যাপার সেটা।
এখন ঘটনা হচ্ছে কি এখানে আমাদের কথা
বলছি, মানে একটা বিপদের মানুষের আমি আমি তো লাগা মাথা কিচ্ছু ধরতে পারতেছে কাহিনী কি হঠাৎ করে ও খুবই ডেসপারেট। রাজীব বলছে আমি তাহলে রাজীবের কাছে যাই, বলে না ও তো 30 উপর উঠে না, মানে অদ্ভুত ব্যাপার, রাজীব 30 উপর না উঠলে আমি কি করবো, বলে না তুমি নাকি 40 নিচে নামো না, আরে কি যন্ত্রণায় বলো এমনি নাচুনি বুড়ি কথা আছে না, ঢোলের বাড়ি, এটা ঢোলের বাড়ি না।
আপনি একজন ক্রীড়া বালক প্লে বয়, আপনার পরিধেয় বস্ত্র গুলো অবশ্যই জার্সি, যেটা আপনি একজন প্লে বয় আপনি সেদিন জার্সি পরে আসছিলেন, ওখানে লেখা আছে আই মেক উইমেন হ্যাপি, আপনি নারীদের সুখী করেন। তো নারী ব্যাপারটা কিন্তু রবি ভাই আপনাকে বুঝতে হবে, একটা নারী একজন 28 বয়সী একজন আপনি যতটা নারী বলবেন তার চেয়ে বেশি সে কিন্তু তরুণী, একজন 18 বয়সী একটা মেয়েকে আপনি যতটা না নারী বলবেন তার চেয়ে সে কিন্তু কিশোরী। তো আপনি যদি নারীদেরকে খুশি করেন, আই মেক উইমেন হ্যাপি, আপনার মানে 40 উপরে সোয়া বছর মানুষকে আনন্দ দেওয়ার মধ্যে সোয়া বছর। আচ্ছা আমরা এখন ভালুকের গল্পটা বলবো, ভালুকের গল্প, সেই ভালুকে ডেফিনেটলি আসিবেন্দ্র ছবি আছে
কি ধরনের, মানে কোন আজ যে কথা বলার সময় তার ভলিউম বাড়াইতে পারলেন, এইটা না আমার কল্পনা কল্পনা সেইখানে মাপে যে আমাদের যে কনসোল আছে না রাজীব দেখে যে তারটা কত টাকা এটা বোঝে না,
কারণ
গলার
কারণ হচ্ছে আসিমেন্দ্র ছবিটা দেওয়া থেকে আচ্ছা ঘটনা কি এখানে দেখি নিচের দিকে বেশি উপর থেকে কম উপরে শূন্য,
এখন সে বুঝতে পারছে যে
উপরে শূন্য নিচে সাইড, আরে যাই হোক আর কি যাই উপরে দিলে বেশি ভাষ শোনা যায়, তো আমি যে বারবার আপনি বলছি উপরে দেন উপরে দেন, দেখা গেল উপরে দিলে আলাদা কম শোনা যায়,
ভলিউম বেশি বাড়ালে লটটা বেশি শুনবে,
অনেক ফ্যান আছে যে এক এক
দিলে ব্রেক আছে কখন কখন ব্রেক কতক্ষণ
গল্প গল্প
শুনবে, আমি গল্প বললেই ব্রেক আসে না,
ভাই ওই যে
আপনি আগে ব্রেক নেন তারপর আমি গল্পটা বলি, আমরা একটা ব্রেকে যাচ্ছি, আপনারা শুনছেন মেন্টোস বাতি জ্বালাও,
মেন্টোস বাতি জ্বালাও,
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান এবং আমাদের সঙ্গে আছে আসিবেন্দ্র ছবি এবং আমাদের সঙ্গে আছে ব্যান্ডি, আমরা অনেকক্ষণ থেকে একটা গান গাওয়ার চেষ্টা করতেছি যদিও গানটা এখনো গেয়ে উঠতে পারিনি, তাহলে আমরা গাবো এই গল্পটার পরে আমরা সেই গানটা গাবো। গল্পটায় তিনটা চরিত্র, আসিবেন্দ্র ছবি, জাহিদুল ইসলাম এবং রাজীব হাসান। রবি এবং জাহিদ খুবই ভালো বন্ধু, খুবই ভীষণ ভীষণ ভালো বন্ধু, এতটাই ভালো বন্ধু রবি ইশারা করলে জাহিদ তার মাইক্রোফোনের ভয়েস বাড়ায় দেয়, এতটাই ভালো বন্ধু রবি ইশারা করলে জাহিদ তার ভক্তদের ফোনের লাইন পাইয়ে দেয়। এই রবি আর জাহিদ একদিন বনের মধ্যে দিয়ে হাঁটতেছিল, এমন সময় একটা ভালুক আসলো, আপনারা শুনছেন গল্পটা শোনেন না
পরের ভার্সন শুনতে চাই,
সেই ভালুকটা আসলো, রবি তো হচ্ছে গাছুয়া, হ্যাঁ টট্টর করে সুপারি গাছ তাও আবার সুপারি গাছে টট্টর করে একদম সুপারি গাছে মাথা চেরা বস, আর জাহিদ তো বেচারা সে একদম কি করে না করে একদম মাটিতে শুয়ে পড়ছে। তারপর ভালুকটা ধীরে ধীরে জাহিদের দিকে আগায় আসছে, ঠাস ঠাস ঠাস, একদম জাহিদের কাছ থেকে জাহিদের উপর ঝুঁকে পড়লো ভালুকটা। তারপর হঠাৎ একটা চেন খোলার শব্দ হলো, না ওই জিপার না ওই জিপার না, আমি বলছিলাম গল্পে তিনটা চরিত্র আছে, রবি, জাহিদ, রাজীব। রাজীব কোথায়? রাজীব ছিল ওই ভালুকটা, যে আসলে ভালুকের মুখোশ পরে আসছিল এবং সেই মুখোশ খুলে রাজীব জাহিদকে বলল, জাহিদ পৃথিবীতে দুই ধরনের বন্ধুর দেখা পাবেন। এক ধরনের বন্ধুদেরকে প্রথম দেখায় মনে হবে খুবই আপন, আর এক ধরনের বন্ধুদেরকে প্রথম দেখায় মনে হবে ভালুক, বিপদ। কিন্তু যাকে মনে হবে খুবই আপন সেই সেই বন্ধুটা তত্তর করে সুপারি গেছে উঠে চলে যাবে, কিন্তু যেই বন্ধুটাকে মনে হবে ভালুক সেই বন্ধুটা কখনো কখনো আপনাকে এসে এই বার্তাটা দিয়ে যাবে, বিপদের বন্ধুই।
তারপরেও খোঁচা মারবে
আসল
আঙ্গুল দেখাবে।
তবে এই এই মুখোশধারী রাজীবের যে কথা এটা এটা নিয়ে একটু বলতে চাই। মুখোশধারী রাজীবের একটা গল্প আছে, খুব বিখ্যাত গল্প একটা, আমি লেখকের নাম ভুলে গেছি, কিন্তু কলকাতায় গল্পটা এক সময় খুব সারা জাগিয়েছিল। আমি যে সময়কার কথা বলছি সেই সময় কলকাতায় বেকারত্ব, মানে এটা জাস্ট মানে বেকারত্ব সমস্যাটা তীব্র আকার ধারণ করছিল, তীব্র আকার ধারণ করছিল। সেই সময় চিড়িয়াখানা থেকে বিজ্ঞাপন দেওয়া হলো যে জিওলজিতে মাস্টার্স করা, এম এ করা,
জিওলজি না আইইআর ছিল ওটা, আইইআর,
আইইআর মানে আইইআর না 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 না, জিওলজিতে জিওলজিতে এম এ করা বা মাস্টার্স করা প্রার্থী দরকার। হাজার হাজার মাস্টার্স পাস করা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, তারপরে গোল্ড মেডালিস্ট তাতে অ্যাপ্লাই করছে। তার মধ্যে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর একটা মাত্র পোস্ট, একটা মাত্র পোস্ট, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর, অনেক লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, অমুক তমুক হওয়ার পর একজন টিকছে। তারপর তাকে বলা হলো যে তোমার চাকরির কথা শোনো, সেও বানার কি জুলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, রেকর্ড পরিবার নাম্বার পাওয়া। তার চাকরিটা কি ছিল জানেন? তাকে চাকরির অফার যখন দেওয়া হলো সে প্রথমে বললো যে আমি এই চাকরিটা করবো না। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানাইলো যে অনেকদিন ধরে আমাদের ভাল্লুকের খাঁচাটা খালি, বিদেশ থেকে ভাল্লুক আসার কথা সেটা আসে নাই, আমরা একটা বিকল্প ব্যবস্থা করছি। ভাল্লুকের এর আগে এই খাঁচায় একটা ভাল্লুক ছিল, সে মারা গেছে, তার ছাল আমরা খুলে রাখছিলাম। তোমাকে যেটা করতে হবে ওই ছাল গায়ে দিয়ে খাঁচায় বসে থাকতে হবে, কারণ দর্শকরা এসে ভাল্লুকের খাঁচা যখন ফাঁকা দেখে, মানে চিড়িয়াখানার দর্শকরা কলকাতা, বিশেষ করে কলকাতার মতো জায়গার, মানে পাঁচটি টাকা দিয়ে ঢুকুন দাদা, ভাল্লুকি দেখলাম না, চারটি টাকা বিঠাই খরচা হয়ে গেল, চারটি টাকা জলে গেল দাদা, একদম জলে গেল। তো এরকম হাউকাউ হইচই, তো এর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ বললো যে ভাল্লুক আনতে হবে আফ্রিকা থেকে, তো অনেক দূর থেকে আনতে হবে, এই সময় তো নাই, অনেক খরচ দাদা। তো তখন বললো যে এই ছালটা তারা রেখে দিয়েছে, এই ছাল গাইতে তাকে ভাল্লুক সেজে খালি খাঁচার মধ্যে বসে থাকতে হবে।
তার জন্য জুওলজি কেন দাদা?
জুওলজি কারণ ভাল্লুকের আচরণ সে ভালো বুঝতে পারবে, জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। এখন তার হ্যাবি হাতে ঘা লাগলো যে আমি এত বড় কোথায় আমি পিএইচডি মেজিডি করবো, ওর ধারণা ছিল চিড়িয়াখানা হয়তো পশু পাখির উপর গবেষণা করতে হবে, না কোনো গবেষণা না, ভাল্লুককে জিম ধরে বসে থাকতো, ভাল্লুক যেভাবে জিম ধরে বসে থাকে এবং মাঝে মাঝে রাজীবের মতো মাথা মারে এবং মেয়েদের ফোন আসলে একটু মনোযোগ পায়। তো এখন সেই সময় তো কলকাতা বেকারত্ব দুর্দান্ত অবস্থায় আছে, এখন ওই ছেলেটার এই চাকরি ছাড়া উপায়ও নাই, এবং এত লড়াই করে দুই মাস পরীক্ষা দিয়ে দিয়ে তারপর সে ঠিক, তারপর সে রাজি হয়েছে। রাজি হওয়ার পর তারপর ভাল্লুকের ছাল গায়ে দিয়ে সকালবেলায় খাঁচায় গিয়ে ঢুকে, ঠিক আছে, দর্শকরা সব বেরিয়ে যাওয়ার পর তারপর সে খাঁচা থেকে বের হয়, বাসায় যায়, আবার অন্ধকার থাকতে থাকতে খাঁচায় এসে তাকে ঢুকতে হয়। এইভাবে টানা পাঁচ বছর সে ভাল্লুকের ডিউটি দিতে দিতে সে নিজেকে আর মানুষ ভাবে না, মানে মানে তার আচার আচরণও ভাল্লুকের মতো হয়ে গেছে, তার আচার আচরণও ভাল্লুকের মতো হয়ে গেছে, ঠিক আছে, পাঁচটা বছর। এর মধ্যে কিন্তু সে খুব পপুলার ক্যারেক্টারে পরিণত হয়েছে চিড়িয়াখানা, কারণ চিড়িয়াখানার খাতায় লেখা থাকে খোঁচাইবেন না, বাদাম খাওয়াবার চেষ্টা করিবেন না, ঢিল মারিবার চেষ্টা করবেন না, তার একটা মজাই লাগতো, কারণ ওই যে দর্শকরা। তো আমি সেদিন মিপু চিড়িয়াখানা দেখলাম এক লোক কলা সাজতেছে বাঘ খাওয়াবে, কলা সিনেমা সিরিয়াস পসিবল কলা সিনেমা।
আপনি মিরপুর চিড়িয়াখানা দেখলেন কোন অবস্থা দেখলেন, খাঁচার ভিতর থেকে দেখলেন না বাইরে থেকে দেখলেন?
দেখো আমি সেটা সেই গল্পে আসতেছি, সে খুব ভালো,
না না
খাঁচার বস আর গল্পটা শেষ হবে নাই, তারপর আমি আপনার গল্পের মাঝখানে তো ব্যাঘাত কোথায় নাই,
সময় তো পায় না বলার তো ব্যাঘাত।
আরে শোনো না, লোকজন তাকে কলা দেয় মলা দেয়, সে ভাল্লুক হয়ে কিন্তু কলা খায় বাদাম খায়, এতে সে খুব জনপ্রিয় হয়ে গেছে যে এই পৃথিবীর একমাত্র ভাল্লুক যে কলা খায়, আইসক্রিমের অর্ধেক খেয়ে আইসক্রিম দিয়ে সেও কপ করে খায়, বাদাম তো খাচ্ছে রেগুলার, ঠিক আছে, আর যা যা কলকাতার লোকেরা দিচ্ছে চিজ পিস এমনকি কোকাকোলাও সে
কলকাতার লোকেরা দেয়,
হ্যাঁ, এবং কোকাকোলাও সে একদিন খেয়েছে। আচ্ছা তারপর কি, তার পাঁচ বছর ধরে সেই কাজ করতেছে এবং তার মধ্যে পুরো ভাল্লুক ব্যাপার, এবং তার শরীরের গায়ের রঙও ভাল্লুকের মতো হয়ে গেছে, গায়ের লোমও বাড়া শুরু করছে, তার পাশের খাঁচা ছিল সিংহের খাঁচা, তার পাশে একদিন কি হয়েছে, দুই খাঁচার মাঝখানে যে ওয়াল ভূমিকম্পে সেই ওয়াল ভেঙে গেছে, এবং সে ভয়ের চোটে দৌড় মেরে সিংহের খাঁচায় ঢুকে পড়ছে, সিংহের খাঁচায় ঢুকার পর তখন সে ভয় কাঁপা শুরু করছে যে কলকাতার মানুষ তাকে চিনতে পারে নাই, সে আসলে মানুষ ভাল্লুক না, কিন্তু এ তো আরেকটা পশু, সে পশু হতে আরেকটা পশুকে সে ঠিকই চিনে ফেলবে, সে ভয়ে কাঁপতেছে, এবার তো সিংহ তাকে খেয়ে ফেলবে, তার সে তো আসলে ভাল্লুক না, সে তো মানুষ, তো সে খুবই কাঁপছে, তার কাপুরে দেখে হঠাৎ করে সবাক হয়ে দেখলো সিংহ বলতেছে, ভাই ও দাদা আপনি কি জিওলজিতে মাস্টার্স করে এসেছেন, কবে ঢুকেছেন দাদা, যে ফোন দিয়েছিলেন একটু আগে সুমি খান না ছন্দা খান, তারও একটা মুখোশ আছে, বেঁচে থাকার জন্য আমাদেরকে মাঝে মাঝে মুখোশ পরে থাকতে হয়, তা না হলে এই 11টা থেকে রাত 2টা পর্যন্ত মুখোশ পরে না থাকলে আপনার মতো একটা অরিজিনাল ভাল্লুকের সাথে বসে থাকা শুরু হয়ে, আমি আপনার পাশে আরেকটা ভাল্লুকের মুখোশ পরে বসে থাকি, কষ্ট আপনি বুঝতে পারেন, আমরা ফোনটা কথা বলি, হ্যালো
হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন,
আমি চট্টগ্রাম থেকে জয়ন্তী বলছি,
চট্টগ্রাম থেকে জয়ন্তী বলছেন, আপনার স্বামী কি ঘুমাচ্ছে,
অফকোর্স আমার স্বামী নাই,
ও আপনার স্বামী নাই, কবে ছাড়াছাড়ি হলো, খুবই সরি একটা পার্সোনাল প্রশ্ন করার জন্য, হ্যালো
ছাড়াছাড়ি হয় নাই, আমি এখন আনবে,
ও আচ্ছা, আমি ভাবলাম যে স্বামী নাই, স্বামী হয়তো বিদেশে গেছে অথবা সেপারেটেড, যাই হোক আপনি আনম্যারিড, কেন বিয়ে করছেন না,
কেন বিয়ে করছি না, করবো করবো না এমন তো না, কবে করবো,
কি করেন আপনি,
আমি স্টাডি করি আবার জব করি,
স্টাডি করেন এবং জব করেন, কি স্টাডি করেন এবং কি জব করেন,
আমি বিকম সেকেন্ড ইয়ার পড়ছি আর বিসিসিএল এ কম্পিউটার অপারেটর সেবা,
বাহ অসাধারণ, তারপর জয়ন্তী কেমন লাগছে আমাদের শো,
অবশ্যই আপনাদের শো আমার অনেক ভালো লাগে এবং আমি সবসময় চেষ্টা করি শোনার, তবে মাঝে মধ্যে মিস হয়ে যাই,
মাঝে মধ্যে কেন মিস হয়ে যায়,
মিস হয়ে যায় কেন এটা বলতে আসলে আমার বাসা মামা মামির বাসায় থাকি তো একটু প্রবলেম ফোন ইউজ করার,
আচ্ছা জয়ন্তী মনে হয় আমরা যে ভিডিওটা আপ করেছিলাম ওটা মনে হয় আপনি দেখেছেন,
ওই ভিডিওটা দেখেছি এবং আমি রাজিথের অনেক ফ্যান, আপনি রাজিথে যখন এখানে কিন্তু মারপিটটা প্রথমে রবি শুরু করেছেন,
হ্যাঁ
তো রাজিথে যখন মারছিল তখন মনে হচ্ছিল যে উনি একটা অনেক পিচ্ছু বাচ্চা, একটা বড় লোককে পাইছে এবং ধরে মারছে এরকমই মনে হচ্ছিল,
তাই না, আচ্ছা আমি পিচি বাচ্চাই অ্যাকচুয়ালি, হ্যাঁ একটা বলিউডে একটা ফিল্ম আছে দিল তো বাচ্চা হ্যায় জি, মন তো একটা বাচ্চারই, এবং আমি আসলে একটা পিচি বাচ্চা যে কখনো বড় হতে চায় না, কারণ বড় হওয়াটা হচ্ছে একটা ট্র্যাপ ফাঁদ, তো আমাদের ভিডিওটা আপনি অবশ্যই আপনার বন্ধুদের দেখতে বলবেন এবং আমাদের শ্রোতারা যারা শুনছে তাদের বলি অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা, কিভাবে আসিফ ছবি আমার উপর আক্রমণ করেছে এবং
এখানে তো আসিফ ভাইয়ের প্রথম মার্কেটে,
হ্যাঁ ডেফিনেটলি
রাজুতে একটা ভুল হয়েছে হয়তো, ফোনটা সাইলেন্ট করে নি,
আচ্ছা ফোনটা সাইলেন্ট করে নি, হ্যাঁ
না এখন
ফোন এখন এখন দেখো দেখো কি জয়ন্তী, আমি এখন টক শো করছি এর মধ্যে তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, পারে কিনা, আমার বাসায় আগুন লাগতে পারে, তাই না, আসিফ মেহেদী ছবির নিজের বাসায় আগুন লাগতে পারে, সে তো তার ফোন কখনই তার ওয়াইফের ফোন তো সে কখনই ধরে না, তার ওয়াইফ সব ফোন আমাকে করে, এই এই অবস্থায় যদি আমি সাইলেন্ট করে দিয়ে টক শো করি আমার তো একটা দায়িত্ব আছে, আমি তো শুধু টক টকিস্ট না, একই সঙ্গে আমি আসিফ মেহেদী ছবির একজন বন্ধু শুভাকাঙ্ক্ষী, তার বাসায় যদি আগুন লাগে কি খবর তো আমার কাছে আগে আসবে? ফোন সাইলেন্ট করলে হবে বলো?
হ্যাঁ
সেটাই তুমি বলো যে ফোন সাইলেন্ট করাটা যদি তুমি যে বললো একটা ভুল করেছে, বলো এটা ভুল না, বলো রাজীব ভাই কোনো ভুল করে নাই।
খারাপ
হয়ে গেল কারণ সেও সমস্যা আক্রান্ত, সে যখনই শুনছে জলের সমস্যা তার মাথা যেন একদম দাপ আগুন লেগে গেল, তাই না?
আপনার যদি খারাপ লাগে তাহলে আপনি কি বোধ করেন
গায়ে হাত তুলবেন কেন? ঠিক আছে জয়ন্তী, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন দেওয়ার জন্য। অবশ্যই তুমি দেখবা এবং তোমার বন্ধুদের দেখতে বলবা কিভাবে একজন আপনি মানে রেডিওতে উপস্থাপনা করেন, টিভিতে উপস্থাপনা করেন, পাশাপাশি বস গুন্ডা হিসেবে ভাড়া কাটতে পারেন। আপনি ভালো ভালো ফিচার আছে, মানে যে বিহেভ প্রফেশনাল ইয়েতে আপনি এ করলেন। আমি তো ভাবছিলাম কখন পকেট থেকে বন্দুক টন্দুক বের করে শেষ এখানে শেষ দেখা
হয়েছিলেন
আর বলেন না ভাই, অবস্থা খুব খুব খারাপ ওই অবস্থা। তবে আমি আপনাকে আরেকটা কথা বলি, আমি ইনফ্যাক্ট আজকে বন্ধু নিয়ে আমি কথা বলবো জন্য আমি আমি কথা বললে খেলে দেন না শোনাবলে খাওয়া না, আমি ইনফ্যাক্ট বন্ধু দিবস উপলক্ষে বিখ্যাত ব্যক্তিদের অনেক কোর্ট নামাইছি, জ্যাক দলিল ও দলিল না দেলিল ফরাসি কবি শুনছেন না শুনছেন?
হ্যাঁ
বললেন না শুনছি। জ্যাক দলিলের একটা কবিতার নাম বলুন,
জ্যাক দলিলের একটা
উদয়ের পথে শুনিকার বাণী
হয় নাই ওরা হয় নাই খুব বিদ্যান্ত একটা
কবিতা ইউরিপিডিস, অবশ্যই নাম শোনার কথা,
গ্রিক নাটক
ট্র্যাজিক বিশেষ করে তিনি ট্র্যাজিক
নাটক লিখতেন, দুর্দান্ত নাটক আছে আপনি ওটা দেখছিলেন?
কোনটা দিলমারি তো টিনিস চলে
রাইট
মাদার তেরেসা, মাদার তেরেসা মাদার তেরেসা আন্টি তেরেসা তো আপনি ঝট করে চিনা ফেলতে পারতেন, ও আন্টি তেরেসা বা ভাবি তেরেসা হলে আপনি চট করে চিনা ফেলতে পারতেন। ঠিক আছে মার্ক ট্রেন কে তো আপনি অবশ্যই চিনবেন, কারণ মার্ক ট্রেন হচ্ছে সেই লোক যে বন্ধুদের বই নিয়ে ফেরত না দেওয়ার জন্য বিখ্যাত হয়েছে। ওই আপনার কাছে আমার সুনীলের উপন্যাস সমগ্রটা আছে একটু কাইন্ডলি ফেরত দিয়ে দিন। সিসেরও আমি নাম শুনি নাই, রবার্ট লুই স্টিভেন্স এর নাম তো শুনছেন, সায়েন্স ফিকশন রাইটার ছিল, জর্জ হার্বার্ট কোন হার্বার্ট জানি না, এরিস্টটল অবশ্যই শুনছেন, গ্রিক দার্শনিক ছিল প্লেটো, এটা প্লেটের সাথে এর কোনো সম্পর্ক নাই, বা প্লুটো যে গ্রহটা আছে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, দার্শনিক এরকম অনেক, হেলেন কিলার আরও আছে, হ্যাঁ অনেকের অনেকের উড্রিলসন অনেকের আমি কোট আমি পাইছি, কিন্তু বন্ধুত্ব নিয়ে সবচেয়ে ভালো কথা বলছে একজন অ্যানোনিমাস, অ্যানোনিমাস হচ্ছে যার নাম পাওয়া যায়নি,
কি বলছে
যে উক্তিটা যে বন্ধুত্ব নিয়ে সবচেয়ে সবচেয়ে সেরা উক্তিটা যে দিছে তার নাম সেখানে লেখা নাই, কারণ হচ্ছে অ্যানোনিমাস তার কেউ জানে না কে দিছে উক্তি। উক্তিটা হচ্ছে এরকম, বন্ধুত্ব হচ্ছে আয়নার মতো, বন্ধুত্ব আয়নার মতো, আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনি যখন হাসবেন আপনার বন্ধু নামের আয়নাটাও হাসবে, আপনি যখন কাঁদবেন আপনার বন্ধু নামের সেই আয়নাটাও কাঁদবে, কিন্তু আপনি যখন আঘাত করবেন তখন আয়নাটা আপনাকে পাল্টা আঘাত করবে না, সেই আঘাত বুকে নিয়ে সে চুর চুর করে ভেঙে যাবে। আসিবেন দাস রবি ভেঙে যায় এবং একই সঙ্গে যে আঘাত করে তার হাতও রক্তাক্ত হয়। বন্ধুকে আঘাত করার কি দরকার, কি দরকার, আমরা কি ওই গানটা পাইতে পারি? একটাই কথা আছে,
আমরা এই গান শুনতে শুনতে আমাদের আজকের শো শেষ করি রাজীব।
অবশ্যই
খুবই প্রিয় গান আপনার, আমরা সেই গানটা শুনতে শুনতে আজকের এই শোটা শুরু করি এবং আমার ধরনের একটা সবারই প্রিয় গান শুনছি সেই গানটি।
একটাই কথা আছে বাংলাতে বুকার বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার কে গরিব কে আমির সে মানে না জাতের বিচার করা সে জানে না সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার দুহাতে মোহর কিনি ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে দুহাতে মোহর কিনি ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে টাকায় যায় না কেনা বন্ধু কোথায় সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে তুমি যে বন্ধু বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখার বুক বলে একসাথে সে হলো বন্ধু
একদমই একদমই ঠিক কথা, সে টাকায় মোহর গিনিতে পাওয়া যায় না। বন্ধুত্ব কোনো একটা শব্দ না, বন্ধুত্ব কোনো একটা সম্পর্ক না, বন্ধুত্ব হচ্ছে সেই নিঃশব্দ কখনোই না বলা সেই প্রতিজ্ঞা, আমি ছিলাম আমি আছি আমি থাকব। আসিবেন দাস রবি, আসুন আসুন আমার বুকে ছাপিয়ে পড়ুন। যদিও আপনি বুকে ঝাঁপিয়ে পড়তে সাধারণত অন্য বুকই পছন্দ করেন।